exclusively on FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sopto Bolibo. Recharge yourself.
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
জানাচ্ছি প্রিয় শ্রোতা, ওয়ার্ল্ড টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব আরো একটি আনকোরা এপিসোডে আমি আর জি কিবলিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসির রেডিও এফ এম 89.2। শুরুতে মঞ্জুরের কাছ থেকে জেনে নেব কে রয়েছে আজকে জেবিএসবির মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবলিয়া। যাহা বলিব সত্য বলিবতে আজ হাজির হয়েছেন সাহসী এক যুবক রুবেল। রুবেলের জন্ম ফেনী শহরে। ছোটবেলা থেকেই বেশ দুরন্ত ছিলেন, বন্ধুদের সাথে ঘুরে বেড়াতেন দূর দূরান্তে। খিচুড়ি তার প্রিয় খাবার, আর প্রিয় খেলা ক্রিকেট। অসহায় মানুষকে দেখলেই সাহায্যের জন্য এগিয়ে যাওয়া যার নিত্যদিনের কাজ, সেই রুবেল আজ কেন যাহা বলিব সত্য বলিবতে তা জানতে চলুন কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ। আমরা জানলাম যে রুবেল রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিবতে, সে আজকে কনফেস করবে। আমরা শুরু করছি মূল পর্ব, তবে তার আগে বলে নিচ্ছি বরাবরের মতোই থাকছে এস এম এস পোল এবং আমাদের সঙ্গে থাকছেন ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? অনেক ধন্যবাদ। যাই হোক, আমরা শুরু করছি মূল পর্ব এবং শুরুতেই আমরা দেখব ব্যাকগ্রাউন্ডটা কি। ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করি। বলুন।
আমার প্রথমে ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে আমার জন্মস্থান হচ্ছে ফেনীতে।
ফেনীতে?
জি। ওকে। আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম। আমার আরো বড় ভাই দুজন ছিল, তারাও জন্মস্থান ফেনীতে। আমার বড় ভাই মারা গেছে, আমি চোখে দেখি নাই, আমি তখন জন্মই হইনি। আমার দুই বড় ভাই মারা যায় তখন আমি ওইখানে ফেনীতে খুব ছোট থাকতাম, শয়তানি করতাম, স্কুলে দেখতে স্কুলে যেতাম না আমি। তো আমার বাবা মা বললো যে একদিন তুই চলে যা বাড়িতে, তোর মামাদের কাছে থাকবি, ওখানে স্কুলে লেখাপড়া করবি, বড় হবি, তারাই তো দিকে দেখবি।
কে বললো এটা?
এটা আমার বাবা বললো।
মানে বাবা কেন দেখতে পাচ্ছিল না আপনাকে?
বাবা আমাকে দেখতে পাচ্ছিল না, কারণ আমি ওখানে শয়তানি করতাম, যেহেতু আমার ওইখানে বন্ধু বান্ধব অনেক ছিল, ছোটদের সাথে মার্বেল খেলতাম।
বুঝতে পেরেছি। তো কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা টোটাল ছিলাম পাঁচ ভাই বোন, এক বোন চার ভাই আমরা।
তো আমার পজিশন ছিল কততম?
আমি আমার ভাই বোনদের মধ্যে আমার বড় দুজন মারা যায়, আমি সেকেন্ড থার্ডে পড়ি, থার্ড আমার এখন ছোট আর একজন।
বড় দুইজন মারা যায় মানে আপনি সবার বড় ছিলেন মারা যাওয়ার পরে?
মারা যাওয়ার পর আমি বড় ছিলাম।
ওকে, ঠিক আছে। তো কোন বয়সে আপনাকে মামার বাড়িতে পাঠানোর কথা হচ্ছিল?
মামার বাড়িতে তখন আমার বয়স প্রায় একদিকে মনে করেন
কোন ক্লাসে পড়েন? কোন ক্লাসে?
তখন ক্লাস ওয়ানে ভর্তি ছিলাম।
ক্লাস ওয়ানে ভর্তি ছিলেন? ওই বয়সে
তো স্কুলে পড়ালেখা করতাম না, আমার ভালো লাগতো না, মানে দুষ্টু স্কুলে ফাঁকি দিতাম।
আচ্ছা।
তখন আমি স্কুলে যেতে চাইতাম না, তো আমি ওই সময় লেখাপড়া তেমন বুঝতাম না যে ওটা কি মূল্যায়ন করতে হয়। তো আমি বললাম আমার একদিন পাঠা দিল, আমার মা আমার নিয়ে গেল জ্বরে বাড়িতে পাঠা দাও, ও তোমার মামার কাছে থাকবে, ও ওখানে লেখাপড়া করবে, তারা স্কুলে দিবে। আমাদের গ্রামের বাড়িতে স্কুল পাশাপাশি একদম, ওখানে লেখাপড়া করবে, এরাই দেখবে। আমার নানি ছিল, আমার নানি আমার স্কুলে দিয়ে আসতো, এরকমই। আমার দিয়ে আসার পরে আমি ওখানে আমার মা বাবা ছাড়া আমার কাছে ভালো লাগতো না, আমি ওখানে স্কুলে আমাকে ভর্তি করানো হয়। স্কুলে ভর্তি করানোর পর আমি টু পর্যন্ত পড়ি, টু থেকে থ্রিতে যখন পরীক্ষা দিব আমি পরীক্ষা দেই নাই, তখন আমি মনে করেন যে মাজারে যে উরস হয় ওই উরসের মাহফিলে আমি চলে যাই, ওই যে গাড়ি নিয়ে যখন মানুষ উরসে যায় বেড়াইতে যায় ওই গাড়িতে করে আমি চলে যাইগা, পরীক্ষা দেই না সেদিন। পরে আমার স্কুলের ম্যাডাম আমার নানি গেছে যে আমার নাতিনকে আসে নাই, বলছে আসে না আপনার নাতি স্কুলে পরীক্ষা দিতে আসে না। সন্ধ্যার দিকে আমি যাই, যাওয়ার পরে বললো কি তুই পরীক্ষা দেস নাই, পরীক্ষা দেস নাই, কারণটা কি? আমি বললাম যে আমার কাছে এরকম 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 গাড়িতে উঠে চলে গেছি, আমি আর গাড়ি থেকে নামতে পারিনি, উরুষে চলে গেছি মাহফিলে। তো মামা এসে আমার খুব মারধর করে যে তুই স্কুলে যাস না কেন এই সেই। তারপর আমি বললাম যে আমার স্কুল ভালো লাগে না, আমি পড়ালেখা করবো না। ওইখানে ওদের সাথে দুষ্টামি করি, ছেলেদের সাথে সারাদিন মনে করেন যে ছোটাছুটি করি, এগুলো আমার কাছে ভালো লাগে, এইটুকুই, আমি স্কুলে যেতে চাই না। তারপর বললো যে আমার মারে খবর দিল যে তোমার ছেলে এরকম এরকম করছে। হ্যাঁ আমি তো কিছু করতে পারছি না, মারছি তবু হয় না, যে ওই লেখাপড়া করবে না, ওর কাছে ভালো লাগে না। তারপর আমি এখান থেকে আমার মা বাবাকে ফোন দিল যে তোমার ছেলেরা এসে নিয়ে যাও, আমি পারবো না। তো আমার বাবা বললো যে ঠিক আছে ওরে নিয়ে আসো, নিয়ে এসে এখানে আবার দেখি স্কুলে ভর্তি করাইতে পারি কিনা।
বাবা কি করতো আপনার?
আমার বাবা রিস্কের মেকানিক কাজ করতো।
ওকে,
তখন আমি আবার আমার 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 আম্মা এসে নিয়ে গেল। তখন আমার ছোট বোন আবার ওইখানে ফেনীতে স্কুলে পড়তো, মানে বিদ্যালয়ে, তখন পড়তো। পরে ও ক্লাস টু তে ছিল, তা আমি বললাম যে টু তে তো পরীক্ষা দিচ্ছি, আমি এখন থ্রিতে উঠবো।
প্রিয় শ্রোতা, আপনারা রমজানের এই পবিত্রতায় অন্যরকম একটা এনভায়রনমেন্ট, এখন আপনারা জানেন নিশ্চয়ই যে রমজান মাস মুসলমানদের জন্য অন্যরকম একটি মাস। আমরা আমাদের অনুষ্ঠান থেকে আপনাদের সবার জন্য দোয়া করছি যাতে করে পবিত্র রমজান আপনারা খুব ভালোভাবে পালন করতে পারেন। আর এই ফাঁকে আপনাদেরকে একটি বিষয় অবশ্যই আমি নোট করতে চাই যে আজকের যে স্টোরিটা, আজকের যেই যিনি এখানে কনফেস করছেন, সেটা একটি দুর্ধর্ষ অপ্রিয় সত্য আমি বলবো, এবং সেটা যতটা আপনারা সামনের দিকে যাবেন ততই বুঝতে পারবেন। প্রতিটি ঘটনাকে আমরা আমাদের জায়গাটি থেকে এমনভাবে নেব যে তার মতো করে ভুল যেন আমরা কখনো না করি। আমরা সবসময় বলি যে একজনের অপরাধ হাজার জনের শিক্ষা হোক, যাতে করে সেই ভুলটি না করে। সুতরাং সেই বিষয়টির দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। জি রুবেল, আমরা যেখানটায় ছিলাম,
তারপর আমার আম্মাকে ফেনীতে নিয়ে আসে, নিয়ে আসার পর আমার আব্বু বললো যে ওকে তাহলে স্কুলে ভর্তি করা দাও জানুয়ারি মাসে। জানুয়ারি মাস আসলো, তখন আমাকে স্কুলে ভর্তি করা দিল, আমাকে ক্লাস থ্রিতে পরীক্ষা দিতে হবে। তো ক্লাস থ্রিতে পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার দিন আমি যাই, আমার মা বাবা আমাকে নিয়ে যায়। সেদিন আমার বাবা আর কাজে যায় না, যে ওকে স্কুলে দিয়ে আসতে হবে, যে বাবু লেখাপড়া শিখতে হবে, কারণ যেহেতু আমার এই ছেলেটাই বড়। তো আমি পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পর আমি পরীক্ষা থেকে বাইর হইলাম। সেটা ছিল আপনার ফেনী জি একাডেমি, ছিল ফেনী একাডেমি একটা স্টেডিয়াম আছে, ওটার একটা হোটেল আছে, যে হোটেলের নাম হচ্ছে আপনার ফারুক হোটেল। তো ওই হোটেলে আসলাম, নাস্তা করলাম, নাস্তা করার পরে যখন আমি বাসার দিকে যাইতে লাগলাম, আমার আব্বুর সাথে আমার কাছে স্কুলের ফাইলটা হাতে ছিল। আমি বাসার দিকে যাইতে পরে একটা বনানী পাড়া, ওই পাড়াটার নাম তো বনানী পাড়ায়, যাওয়ার দিকে একটা রেললাইন পড়ে। তো রেললাইনের ওখানে যাইতে আমি কি করছি, একটা গাড়ি দিকে দৌড় দিলাম। হঠাৎ করে একটা বড় ভাই ছিল সে ওখানে, আমি বলতে পারতাম না, তখন ছোটই ছিলাম, ওনার গাছ সাথে একটা ধাক্কা খেয়ে পড়ে গেলাম। বুঝছেন, হঠাৎ মানে একটা দৌড় দিছি গাড়ি দেখে, দৌড় দেওয়ার পরে আমি ওনার গাছ সাথে ধাক্কা খেয়ে পড়ার পরে উনি আমাকে কি করলো, ধরে একটা থাপ্পড় দিল। থাপ্পড় দেওয়ার পরে আমার বাবা কি করলো, তারে কলার চেয়ে ধরে ফেললো, লগে লগে দেখি আমার ছেলের থাপ্পড় দিছিস কেন। তখন বলার পরে যে আমার বাবারও দুই তিনটা থাপ্পড় দিল।
ওহো, আপনার তখন বয়স কত?
আমার বয়স প্রায় তখন 5 বছর ছিল।
বাচ্চাকে নিয়ে যদি এরকম একটা ঘটনা ঘটে, এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। ওকে বলুন, তারপরে
ধাক্কা দেওয়ার পরে আমার বাবা বললো যে ধাক্কা দিয়েছে আবার আমার বাবার মারছে। আমি তখন কিছু বুঝতে পারছি, আমি শুধু কান্না করতেছি। তো আমার ভাবের সাথে ওর সাথে মানে খুবই ধরাধরি হয়ে যাচ্ছে। ওখানে নেতাই ছিল, ওখানে স্থানীয় ছিল,
মানে হাতাহাতি চলছে,
হাতাহাতি চলতেছে, অনেকক্ষণ মারপিট চলতেছে, লোকজন জড়ো হয়ে গেছে। আমার বাবা যেহেতু রিস্কের মিস্ত্রি, অনেক রিস্কালা চিনে থাকবে। বুঝছেন, তো ওখানে কিছু রিস্কালা মানে কিছু পত্রিকাটা একজন রিস্কালা কিন্তু ওখানে থুপ ধরে থাকে একটা মোড়ের ভিতরে, ওই রিস্কালারা চিনতো তখন যে এরা মারতেছে, ছুটাই বাস কিছু কেউ আসতেছিল না। ওই যে নেতা ছিল ওখানে, কেউ বলতে পারতো না। আমার বাবাকে সে থাপ্পড় মারে, অনেক জোরে মারধর করে। পরে দেখলাম যে এক হোটেল থেকে রুটি যে বেলে না, ওই যে বেলুন ছিল, ওই বেলুন দিয়ে আমার বাবার মাথায় বেড়ে দুইটা বাড়ি দেয়। বাড়ি দেওয়ার পর আমি খুবই কান্না করি, এবং অনেকে হয় আমার বাবার মাথায় একদম জায়গা জায়গা, আমি দুইটা খুব কান্না করি। পরে আমার মা আসে নিয়ে যায়, তারা লোকজন ধরা ধরে করে।
বিষয়টা কতটা গায়ে হাত তুলেছে এই জায়গা থেকে যতটা কষ্টকর, তার চাইতেও বড় কষ্টকর হচ্ছে সন্তানের সামনে এইভাবে নিজের সম্মান। আচ্ছা, আমরা কেন এটা চিন্তা করি না? আপনারা অবশ্যই একটা ছবির কথা বলবো, আপনারা ছবিটা দেখবেন যদি পারেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ছবিটা নির্মাণ করা হয়েছিল, অথবা প্রথম বিশ্বযুদ্ধ, আমার মনে নেই। বাইসাইকেল থিপস, আমি অনেকবার এই ছবিটার কথা বলেছি রেডিওতে, বাইসাইকেল থিপস। এবং এই ছবিটা অবশ্যই আপনারা দেখবেন। চোরকে ধরে ফেলা হয়েছে, চোর হচ্ছে ছেলের বাবা চোরকে ধরে ফেলা হয়েছে। এই ঘটনার প্রেক্ষাপটে আমার মনে পড়ল, সাইকেল চোরকে ধরে ফেলা হয়েছে এবং সবাই গোল হয়ে তাকে শাস্তি দিতে যাবে। ওই মুহূর্তে দেখলো যে যাকে শাস্তি দেওয়া হবে তার ছোট্ট একটা ছেলে ভিড় ঠেলে বাবাকে এসে জড়িয়ে ধরেছে। মুহূর্তের মধ্যেই সবাই শান্ত হয়ে গেল। এখান থেকে অনেক বড় একটা মেসেজ আছে আমরা শিখতে পারি। মানে আনফর্চুনেটলি আমরা কেন জানি শিক্ষা নেই না, আমাদের ফার্স্ট ইম্প্রেশন যেটা বারবারই বলি, কোনো একটা ঘটনা ঘটে গেছে সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে যে ফার্স্ট রিয়াকশনটা তৈরি হয় ওটা আমরা বুঝে না বুঝে ডেলিভারি করি এবং আমাদের মধ্যে যত জটিলতা তৈরি হয়। এই যে কাজটি হলো, এখানে সবচেয়ে বড় দুঃখের জায়গাটা হচ্ছে এই সন্তান। এই সন্তানের মনে যে দাগটা কাটলো সেটা ভবিষ্যতে কত বড় ভুল হতে পারে। আজকের এই যাহা বলিব সত্য বলিব এপিসোডটি কত বড় লেসন হতে পারে সমাজের মানুষের জন্য একটু শুনতে থাকুন। বলুন তারপরে কি হলো?
তারপরে আমার মা আসে, আইসা তাকি আমার আব্বুকে নিয়ে যায়। আমি আমার আব্বুকে জড়ে জড়ে কান্দিস, আমি কিছু বুঝতেছি না তখন যেটা কেন হলো। আমাকে মারছে আমার বাবারও মারছে, বুঝছেন তো? ওর নাম ছিল ইমাম, ওইখানে
গায়ে হাত তুলেছে
যে ওর নাম ছিল ইমাম, যে জানতে পারি যে ওর বন্ধু জন আসছে, যে একজন মুরব্বী মানুষ তো বাপের সমান মানুষ কিভাবে মারলি কেন? ঠিক আছে, ওনার ছেলেও তোর চেয়ে বড়, ওনার যে ছেলেগুলো মারা গেছে ওনার তোর চেয়ে বড় ছিল সেখানে আজকে 24 বছর, তখন শুনতেছিলাম। তো আমার আব্বুকে নিয়ে গেল আমার আম্মু বাসায়, নিয়ে গিয়ে বললো যে কি ছিল যে এরকম এরকম মারান। আমি তো বুঝতে পারি না যে মানুষজন বলতেছে আমার আম্মুরে। তখন আমার আম্মু বিয়ের কাজ করতো, সংসারে খুবই অভাব ছিল, আমার মা বিয়ের কাজে যেয়ে মশলা বাড়তো। তো ওখানে যাওয়ার পর আমার মা আর যায় না কাজে, রাত্রে কাজে যাওয়ার কথা ছিল, আমার আম্মু যায় না যে আমার আব্বু এরকম এরকম অবস্থা হয়েছে। তা দেখে আমার ছোট বোন অনেক খুব কান্না করতেছিল এরকম এরকম। তারপরে আমার কিছুদিন পরে রেজাল্ট বাইর হয়, যে রেজাল্ট বাইর হওয়ার পরে দেখলাম আমি পাশ করি না, ফেল করেছি, আমাকে স্কুল থেকে আর নিবে না স্কুলে, যেহেতু আমি ওখানে আগেও পড়ে গেছি, ক্লাস ওয়ানে ভর্তি ছিলাম যে তখন আমাকে আর নিবে না। তখন আমি বাদ দিলাম যে লেখাপড়া আর করবো না, আমার ধর এটা সম্ভব না। আর ওই ঘিমগুলো আমার মাথায় জেমে গেছে, আমার আব্বুরে মারছে, আমি তো কিছু করতে পারতেছি না।
ওইটা
আমার মাথার মধ্যে সেন্সিটিভ, কিছু কাজ করতেছে না। আর তৃতীয় কথা কি, যখন আমি আস্তে আস্তে ওখানে বড় হই শয়তানি করি কাজে যাই না, এসে আমার আব্বু বললো যে তুই স্কুলে যাওয়া দরকার নেই, তোর তো স্কুল হবে না, তুই আমার সাথে এই রিস্কের কাজটা শিখ। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, বললো তুই যদি আমার সাথে একটু ইয়া করস তাহলে আমার একটু আসান হবে, ঠিক আছে, যত তুই স্কুলে পড়বি না তাহলে তুই এটা কর এটা করে বস, তুই পরবর্তীতে অন্য কোনো মোটর লাইন, তার ইচ্ছা ছিল যে তুই গাড়ি চালাবি
পরবর্তীতে, মোটর মেকানিক,
হ্যাঁ মোটর মেকানিক হবি। হ্যাঁ আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমার সাথে কাজ করবো আমি। তো এরকম কাজ করতে করতে এক পর্যায়ে তার সাথে আমি কাজটা শিখি, অলরেডি পুরো রিস্কের কাজ আমি শিখে ফেলছি। শিখার পরে এখন দেখা যাচ্ছে যে ওইটা উঠতে আমার কোনো মন যাচ্ছে না, বুঝছেন? খালি ওই মাথাটা আমার কাছে এখনো সেন্সিটিভ ঠিক থাকতেছে না যে ওইটাই আমার ইয়া
মাথার মধ্যে, শুধু ওটাই ঘটে যাওয়া। বাবা মার খেয়েছে,
বাবা মার খেয়েছে আমার কারণে, যে বাবা আমার মা যতটুকু আদর করেন আমার বাবা আমাকে তার চেয়ে বেশি আদর করে। আমি বললাম যে বাবু আমি তো এই কাজ করবো না, এখন আমি কি করবো, গাড়িতে চলে যাই আমার কোনো একটা। আমি বললাম যে আমার কাছে এই কাজ আর ভালো লাগে না, রোদ যে কাজ করতে আমার কাছে খুব খারাপ লাগে, যে তো বাবা আমি তো করছি, আমার তো অভ্যাস হয়ে গেছে গা, এখন তোরও তো করে কিছু খাইতে হবে নাকি, আমি আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছে গা কী করবো। আমি বললাম যে ঠিক আছে যে আমি এই কাজ আর করবো না, আমি হোটেলে চাকরি নিই। তো আমি একটা হোটেলে চাকরি নেওয়ার পরে ওখানে আমি কিছুদিন করি, যে হোটেলে চাকরি আর ভালো লাগে না, মানুষ ঝাটকি দিয়ে কথা বলে, ওই দিয়ে সেটাকে কথা বলে, যা ওগুলো আমার কাছে বিরক্ত লাগে। তো আমি বললাম যে হোটেলে এক পর্যায়ে 3 মাস করি, প্রথম ডেলি বেতন ছিল আমার 20 টাকা করে। আমি বললাম না এটা তো হবে না, বাবার ওখানে কাজ করছি, নাহলে ডেলি 50-60 টাকা 100 টাকা পকেটেই থাকতো কাজ করে, তো আমার এই বেতন হবে না, আমি চাকরি করবো না, আমার ভালো লাগে না। তো পরে বললাম যে আমি কাজ বাজ করবো না কিছু ভালো, কতবার ঘুরে ঘুরে খাবি। তখন আমি দেখা যাচ্ছে এক পর্যায়ে ঘুরতাম খালি বন্ধুদের সাথে, ফেমিতে বন্ধুর সাথে ঘুরতাম, মানুষের ওইটা ডাব খেয়ে বলতাম গাছ থেকে পাইরা, ওইটা খাই বলতাম, যত যেন অনেক বছর ধরে আমরা সবাই চিনতো যে একমাত্র আমার এক নামে চিনতো চিটাঙ্গের রুবেল,
চিটাঙ্গের রুবেল,
হ্যাঁ চিটাঙ্গের রুবেল, কারণ আমার বাড়িতে তো চট্টগ্রাম ছিল, আমার বাবারও জানে চিটাঙ্গা মিস্ত্রি,
চিটাঙ্গা মিস্ত্রি, ওকে
জি, এরকম নামে চিনি। তো আমি তো এইগুলা খারাপ কাজ করতাম, মানুষের গাছের কদু কদু ছিঁড়া ফেলতাম, ওইটা করে ফেলতাম, মানুষের গাছের আম পেরা ফেলতাম, রাতে যে ফল ফল খাইয়া ফেলতাম পায়রা, একটা যে অনেক খারাপ পর্যন্ত চলে গেছি গা। তো আমার বাবা বললো তুই এইসব করস কেন, ঘরে থাকস না, রাতে 3টা 1টা বাজে ঘরে আসস, এগুলো করস কেন? তো আমার বাবার আমি খুবই ভয় পেতাম, আমার বাবা আমাকে মারতো না কিন্তু আমার মায় মারতো। তারপরে আমি কি করলাম, ওই জিনিসটা আমার মাথায় ঘুরে যে আমি কি করলে এই জিনিসটা আমার মাথা থেকে যাবে।
বাবারকে যে মেরেছিল,
যে মেরেছিল, যে ওই ইমাম নামের ছেলেটা আমার নাম থেকে এখনো আমার মুছে নাই, যে ওর নাম
মাথা থেকে মুছে নাই,
আমার ওইটাই ব্রেনটা থাকে যে ওই কাজটা কেন করে। তো দেখলাম যে প্রায় অনেক লোককে এই পাওয়ারটা দেখাইতো, ও যে স্থানীয় এই পাওয়ারটা অনেক লোককেই দেখাইতো। দেখলাম যে আরেকদিন এরকম স্কুল মাঠের ভিতরে যখন আমি খেলাধুলা করতে যাই এখানে, তো দেখলাম যে স্কুলের ভিতরে একজনকে স্টাম্প দিয়ে অনেক মারলো, সেটাকে আমি চিনি না, ওর বয়সের থেকে একটু কম হবে, ওই ছেলেটাকে স্টাম্প দিয়ে খুব মারলো। আমি একজনকে জিজ্ঞাসা করলাম কোন জায়গায় থাকে, কোন জায়গায় এর বাড়ি, তো বলতেছে এর জায়গা বাড়ি এখানে, এখানেই থাকে, এরা স্থানীয় এখানে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওর নাম কি? ইমাম বললো। তো ওই নামটাই আমার কাছে সেভ হয়ে গেল যে ইমাম নামক। তোর ভাই আরেকটা ছিল, ওর নাম সুমন, সেটাও জানতে পারি, ওর ছোট ভাই যেটা, ওটা ওই স্কুলের স্টুডেন্ট। তো কয়েকদিন পরেই দেখলাম যে ওর ভাই প্রায় 5-7 বছর পরে ও বিদেশ চলে যায়, ছোট ভাইটা সুমন নামের। তখন ও একলা, আমার তখন বয়স ছিল প্রায় 13 বছর। কি করলাম যে ওকে কি করতে হবে, তখন এক নেতা ছিল ওখানে, নাম এমদাদ, তো তার আবার ফ্লেক্সি লোডের দোকান ছিল। তো তার সাথে আমার কিছু বন্ধু এক ছিল যে তার মানে ছোট ছোট যে কাজগুলো ওরা করতো, তো ওদের সাথে চলে যেত, ওনার সাথে একদম এড হয়ে যায় আমার। আমি দেখলাম যে ওনার সাথে চললো, অনেকজন ভালো মানুষ বা ওনাকে এখানে অনেকজন সম্মান করে। প্রায় এরকম চলতে চলতে প্রায় ওখানে 2-3 বছর চললাম তার সাথে। একদিন আমার ছেলে একসাথে ছেলের সাথে আমার সাথে অনেক ঝগড়া হয়। ওই ছেলে ছিল ওইখানে মানে স্থানীয় না, ও অস্থানীয় ছিল, বুঝছেন? তো ওই ছেলে কি করে আমার সাথে ঝগড়া লাগার পর আমার মোবাইলে একটা মাথা দিয়ে মোবাইলে আঘাত করে আমার মাথাটা এখানে ফেটে যায়। ছেলে মাথাটা ফেটে গেছে, ফেটে যাওয়ার পরে আমার আমার বন্ধুরা আসলো, মাথাটা ধরলো, দাইন্দে ধরলো। তারপর ওনারে খবর দিল যে এরকম এরকম আপনার লোকের রুবেলটা মারছে, বুঝছেন? কে মারছে? যে এরকম এরকম ছেলে একটা মারছে,
মানে আপনার মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে,
হ্যাঁ মাথা ফাটিয়ে দিছে।
ওকে, কে ফাটিয়ে দিল এটা?
এটা ফাটিয়ে দিছে একটা ছেলে আর কি। মানে
ওর সঙ্গে মারামারি করতে যাচ্ছিলেন কেন?
মারামারি করতে যাচ্ছিলাম যে রাস্তায় একটা জিনিস নিয়ে জানলাম হয়ে গেছে, মনে করেন যে আমি একটা রাস্তায় জিনিস ফিরছি, ওই জিনিস
ওটাই প্রথম মারামারি।
হ্যাঁ
ওকে,
ওটাই প্রথম মারামারি ছিল। তা তখনই কি করলো, ওর বাবা আসলো, ওই ছেলেটার বাবা, ওই ছেলেটার বাবা পাশে তার দোকানে ছিল, যে আমরা যে মারপিট করতেছি ওর ছেলের বাবা দেখছে, দেখে আইসাই বুঝছেন আমার থাপ্পড় মারলো দুটো। তার ছেলের কিছু বললো না, আমার থাপ্পড় মারা আর আমার কপাল থেকে রক্ত ঝরতেছে। তখন আমার বন্ধু আসলো দৌড়ে, যে ওর নাম সাইকুল ছিল, ও আইসা বলতেছে কি কি জান বললাম যে এরকম এরকম যে রক্ত পাইছে আমার এখানে চাইবে ধরছে, বুঝছেন? লগে লগে কি করলো, দোকান থেকে পান নিয়ে পান দিয়ে দিল এখানে, পানটা ভাই ধরে রাখলো, ধরে রাখার পর দিল ওনারা আমাদের পাশের দোকানে যে একটা ক্লাব ছিল যেখানে সবসময় মানে এরা বসতো, মানে নেশা টেশা করতো, বুঝছেন? এরকমই ছিল। তারপরে ও আমার ব্যান্ডেজ করালো, সে উনি আসলো, যে আমার নেতাজি এমদাদ নামের যে ওই আসলো, এসে সে আমার ডাক্তারখানা নিলো, ডাক্তারের কাছে নিয়ে আসে আমার ব্যান্ডেজ টেন্ডেজ করালো, ব্যান্ডেজ টেন্ডেজ করাইয়া তারপর ওই ছেলের বাইন্দে রাখে, বাইন্দার পর তার বাপেরও বাইন্দে রাখে। বাইন্দে রাখার পরে তো সে আমার বাপ মারে খবর দিল যে ওই নেতা যে এরকম এরকম করছে। এখন আপনারা কি বলেন যে দোষ কারি একা সবই দেখলো, ঠিক আছে, যে এই কারণে যে ভুল হইতে পারে, ও ভুলেছে তা বলে তুমি মাথা ফাটা দিবে এটা তো ঠিক না।
ওকে,
তো সে বললো যে মাথা এখন রাগের মাথা ফাটা বলছি কি করার কথা, তোমার জরিমানা দিতে হবে, ঠিক আছে? তো সে বললো কত দিতে হবে, তো বললো যে 5,000 টাকা দিতে হবে। ওকে, ওর সেলাই টেলাই করা হয়েছে, সেলাই টেলাই আসলে আমার সেলাই কোনো করাই ছিল না, সে বললো যে 5,000 টাকা দিতে হবে তোমাকে, কেমন দিবে তুমি জানো, যেহেতু তুমিও মারছো তোমার বাপেও তার গায়ে হাত দিছে। তারপর ওখানে একজন আর্মির দোকানদার ছিল, তো সে আর্মির সাথে কথাবার্তা বললো, সে আর্মি আসলো, আইসা বললো যে কি হয়েছে, যে এরকম এরকম ঘটনা, যে কি করা যায়, এরাও তো অনেক বছর ধরে থাকে কিন্তু এরা তো চিনি না, কিন্তু এরা মারলো কি কারণে, যেমন বললো যে মানে পুরো ঘটনা ওনাকে খুলে বলা হলো যে এই কাণ্ড ছিল। তো আর্মি বললো যে দেখুন এবার ওই ছেলেদের মারছেন আপনারা, এমনি কি করবেন, দেখেন আমি তো নেই। তো কুড়ি মানে এমদাদ বললো যে আপনি বলে দিন যে কি করবেন। তো লাস্ট পর্যন্ত ওনাদের থেকে 3,000 টাকা জরিমানা নিল।
ওকে,
নেওয়ার পরে তো ওরা চলে যায়। তারপরে নেতা বললো যে তোমার সব খরচ দিয়ে ওষুধ খরচ দেওয়া হয়েছে। তো লাস্টে আমার আব্বুর আর ওটা জানায় না যে ওনারা টাকা নিছে বা ওনাদের থেকে কিছু নিছে, ওটা তা আর আমার আব্বুদেরকে জানায় না। না জানার পরে যে ওটার থেকে আমার একটা কথা নেই, যা ওষুধ খরচ দিয়েছে আর আমার কিছু ফলটল কিনে দিছে, ওষুধ কিনে দিছে, এই বুঝলাম। তো তুমি বাসা চলে যাও, তুমি রেস্ট করো, ঠিক আছে, আর কখনো কারোর সাথে মারপিট করো না। এই কথা বলার পর আমি চলে গেলাম। ওই কথাটা আমার আম্মু একদম তুললো যে তোর কারণে তোর বাপও মার খাইলো। সেদিন আরো কষ্ট পাইছি আমি, যে এত কষ্ট পাইছি যে আমার মাথাতে ওই মাথাটা এখনো কথাটা ভাবতে পারি না। আমার মা এখনো বলে আমার যে তোর কারণে বাপ একদিন বেলুন দিয়ে মানুষের মার খেয়েছিস,
মানে কথায় কথায়
আমার মা আমাকে এই কথাটাই বলতো যে তোর বাপে মারছে কয়দিন এসেছে, রুটির বেলুন দিয়ে মারছে তোর বাপরে, তোর সামনে তো মারলো, তুই এইসব কাজ করস কেন? তো আমি বললাম দেখো মা, তুমি অতীত নিয়ে কখনো কথা বলো না, খালি পিছনে কথাটা আনো কেন, আমার কাছে যেগুলো ভালো লাগে না ওইটা নিয়ে কথা বলো কেন? ওগুলো বললে আমার মামার অনেক নাদ্দুর করতো, কি যা কাজকাম করস না, কিছু করস না, তুই কোন দিক যাবে চলে যায়, তো যদি মন চায় ওইদিকে চলে যেত। আমি কই যাবো, আমি কই যাবো কো? তারপর বললো যে তুই যেদিকে মন চায় তুই সেদিকে চলে যাবে, হ্যাঁ তোর মতো ছেলে আমার দরকার নেই, এরকম বলতো। যখন আমি কাজকাম করতাম না, কিছু করতাম না, আজেরে খাইতাম করতাম এই করতাম। তা আমি ওই নেতার সাথেই, যে নেতার কথা বললাম যে এমদাদ, তো ওনার যে ক্লাবটা ছিল ক্লাবেই থাকতাম, এখানে আরো কয়েকজন থাকতো, রাইতে আড্ডা দিতে সবাই চলে যেত, আমি একাই থাকতাম, এখানে খাট ছিল, ফ্যান ছিল, সবই ছিল, আমি এখানেই থাকতাম। তো থাকার পরে একদিন ওই নেতার সাথে কার সাথে যেন জঞ্জাম হয়, তখন আমার আব্বু আর আম্মু আমার খোঁজ নিত না, রাস্তায় দেখা হতো, হাঁটতে গেলেও দেখা হচ্ছে, চলতে গেলে দেখা হচ্ছে, আমার সাথে কথা বলতো না। তো আমি বললাম যে এরা তো কথাই বলো না, এদের সাথে যাইও না, আর কোনো কাজ কামি করি না, কোনো মানে অ্যাড রাখি না, যে রাস্তায় দেখা হয় চোখে চোখে পড়ে কিন্তু কথা হয় না, বুঝছেন? তারপর ওই নেতার সাথে একদিন একজন ওনার বন্ধুর সাথে ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পরে সেটা রাস্তায় ওই হোটেলের সামনে যেটা বললাম ফারুক হোটেল ওইখানে সামনে। তো যারা ব্যবসা দিয়ে বালু কাজ কাম করে ওই ব্যবসা থাকতো আবার ওইখানে, বদলদারা থাকতো এখানে। ওইখানে ঝগড়া হওয়ার পরে ওই নেতারে কি করলো, একটা ছেলে কি করলো, ওই ব্যবসা দিয়ে বাড়ি দিল, আর এই কানটা ডাইরেক্ট এখানে পড়ে গেছে। তখন আমি ওই নেতার পাশে
আপনার নেতাকে বাড়ি
দিয়েছে এর ভিতরে ওই এন্দাজে যে বললাম যে ছিল ওর দোকান আছে হোটেলের পাশে, আমি বললাম যে এরকম সবাই খবর দাও তুমি, ওই যে একজন থাকে একজন লোকই থাকে ওই ফ্লাক্সি করার ওখানে, সবাই আসলো। আসার পরে বললাম যে এরকম এরকম সবাই লাঠি ছোটা নিয়ে আসছে, মানে ক্রিস এত বড় যেদিন আমি জীবনে দেখি নাই, সব নিয়ে চলে আসছে বুঝছেন। আসার পরে তো দেখলাম যে সবার হাতে ক্রিস, তো বললাম যে এটা সব এদিকে স্কুলের মাঠ দিয়ে পালায় চলে গেছে। তারপর এরকম করতে তো ওনাকে মেডিকেল নিয়ে গেল, মেডিকেল নিয়ে যাওয়ার পরে ওনার অপারেশন হয়। অপারেশন হওয়ার পরে বলে যে এটা সেলাই করা যাবে না, এটা ওয়েল্ডিং করতে হবে, ঝালাই সিস্টেম করতে হবে, কারণ সেলাই করার মতো ওখানে সিস্টেম ছিল এখানে এমন ভাবে করতে লাগছে। ওনারা কি কি করলো এটা জানলাম, পরে মেডিকেল গেলাম দেখলাম তারে যে ওরা কোথায় খবর নেই। তখন সেদিন আমার ওই আন্দাজের গুপ্ত আস্থানায় নিয়ে যায়, মানে সে যে একটা আস্থানা সব যে গোপন জিনিসগুলো আছে সবগুলোর কাছে আমি যাই, বুঝছেন। যে দেখলাম যে একে ত্রিশ, মানে দেখলে ভয়ঙ্করের মতো লাগে, একে ধামা, বুঝছেন। যেগুলো চাইনিজ চাইনিজ কুড়াল ছিল ওগুলোই, কখনো মানে পিস্তল টাইপের কিছু দেখি না, তার কাছে ওগুলোই ছিল বেশিরভাগ। হয়তো তার পিস্তল বাসায় বেশিরভাগ রাখছে,
বুঝছেন।
তারপর আমি ওগুলো দেখলাম যে সে ওগুলা মাটির নিচে রাখতো সবসময়। তারপর আমি দেখার পরে বললাম যে এইগুলা, হ্যাঁ এগুলো নিয়ে আজকের থেকে সবসময় এগুলো হাতে নিয়েছে। তখন থেকে ওনার কাছে একটা মানে টিপ সিস্টেম একটা শুরু ছিল, যেটা প্রায় সময় ওনার লগে থাকতো। ওই দিন কি মনে করে সে রাখে না, যে জিনিসটা তোর লগে রাখবি, তুই যেহেতু আমার সাথে চললো তোর লগে রাখবি এই জিনিসটা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো ওই জিনিসটা আমার কাছে থাকতো, আমার কাছে সবসময় ভয় লাগতো। তখন আমার ওই জিনিসটা মনে আছে যে আমারও তো এরকম শত্রু আছে, যে আমার বাবারে মারছিল। তো আমি ওনার সেই কথাটাও বলি না যে এরকম আমারও শত্রু ছিল, বা আমার বললে কিন্তু সেটাও সে ইয়া করতে পারত।
কার সঙ্গে কথা হচ্ছে আপনার?
আমার সাথে, ওই এন্দাদের সাথে।
এন্দাদের সাথে কথা হচ্ছে,
এন্দাদের। আমি কিন্তু ওই কথাটা বলতেছি না যে, মানে আমি মনে মনে বলতেছি যে আমার তো ওই রকম একটা শত্রু আছে।
কোন রকম শত্রু?
ওই যে আমার বাবাকে মারছে।
এই শত্রুর কথাটা কেন আসছে?
এই শত্রুর কথা মানে আমি নিজের নিজে করতেছি যে, হে যত এই জিনিসগুলো ব্যবহার করতেছে তার শত্রুর জন্য।
আচ্ছা,
আমার তো আছে এরকম, যে আমার বাবারে মারছে আমার মৃত্যুর সামনে, সেটা হচ্ছে তাকে মারছে তার জন্য, সেটা সে শত্রু ভাবতেছে। কিন্তু আমার তো আমার বাবারে মারছে, যেটা তো আমার মাথা থেকে আজ পর্যন্ত যেতেছে না, যেটার কারণে আমার মা আমার ঘর থেকে বাইর করে দিতে চাচ্ছে। যে আজকে আমি ঘরের বাইরে যে তোর কারণে তোর বাবা মায়ের খেতে, সেটা বলতো। আমি বললাম যে এইসব জিনিস আমি লগে রাখবো। তখন আমার বন্ধু বান্ধব কাউকে বিশ্বাস করতো না, তার এমন একটা বিশ্বাসী লোক হয়ে গেছে আমার, সে আমার সব দেখাইলো যে এই এই জিনিস আমার থাকতে, তুই আজকে থেকে আমার সাথেই থাকবি। তো একটা দোকান ছিল বাকি, উনি বলতো তুই দামন চাই কেনা খাই আমি টাকা, এটাই বলতো।
এটা কে বলতো আপনাকে?
এন্দাদ।
এন্দাদ বলতো। ওকে, তখন পুরোপুরি কি আপনি এন্দাদের সঙ্গেই থাকেন, এন্দাদের সঙ্গেই ঘুমাচ্ছেন, সবকিছু ওনার সঙ্গেই?
হ্যাঁ সবকিছু ওনার ক্লাবে ঘুমাইতাম।
ওনার ক্লাবে ঘুমাতেন? ওকে। বিরতির ঘন্টা বেজে গেছে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট একটা বিরতি নেব। আর যারা যাহা বলিব সত্য বলিব তে কনফেস করতে চান, কিংবা জেবিএসবি আনসেন্সর্ড এপিসোডে আসতে চান, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমাদেরকে ফোন করুন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফোন করার পর অবশ্যই আপনি ফোন থেকে যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমরা ফিরে আসব ছোট্ট একটা বিরতির পর।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself.
চার্মিনি পর আওয়ার দ্য ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিপিয়া রয়েছে আপনার সঙ্গে প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রুবেলের জীবনের অপ্রিয় সত্য এবিসি রেডিও এফএম 89.2 তে। হ্যাঁ রুবেল, তারপর
সে আমার ওই দোকানে সবকিছু করতো, তার সাথে আমি থাকতাম দিনটা 24 ঘন্টায়, তার সাথে নেশা করতে গেল আমি ওখানেই থাকতাম, বন্ধু বান্ধব সাথে যেখানে যেত, মানে যেখানে যেত সে আমাকে নিয়ে যেত। বাট এমন আছে তার মোটরসাইকেল নিয়ে যেখানে যাইতে সে তো দূর কত, সে আমাকে নিয়ে যেত। পরে আমি দেখলাম যে এক পর্যায়ে ওইখানে আরেকজন নেতা আছে, নাম তার শহীদ। এক পর্যায়ে দেখলাম যে ওনার ভাই ওনারে বললো যে তুই বিয়ে শাদী করছিস, বরাবর আগে ছোট ভাই বিয়ে করে ফেলছে, তার একটা ছেলে মেয়ে হয়ে গেছে।
এটা কি শহীদ রে বলছে নাকি এন্দাদ রে কি বলছে?
এটা এন্দাদের বড় ভাই,
বড় ভাই বলছে
যে তুই এসব ছেড়ে দে, দোকান করা লাগবে না, তুই বিদেশে চলে যা, তুই সব সবকিছু ছেড়ে দে। ওর ভাই, বড় ভাইয়ের চালের দোকান আছে, বড় ভাইয়ের চালের দোকান আছে, বলে তুই এসব ছেড়ে দে, তোর মেয়ে আছে, বড় হয়েছে মেয়ে, তুই তো আমার আগে বিয়ে করে ফেলছিস, কি করবি, তুই বিদেশে চলে যা। ও কি করলো, আচ্ছা ঠিক আছে, বড় ভাইয়ের কথা মানতে হয়, বড় ভাই কিন্তু ওখানে সেই বড় ওনারা সবাই সম্মান করে। তারপর
ইমদাদের বড় ভাই,
হ্যাঁ ইমদাদের বড় ভাই বলতেছে। তারপর সে চলে গেল, চলে যাওয়ার পরে সে কয়েকদিন পরে বিদেশ চলে যায়, আমার বলে গেল। তো আমার সাথে আর সে তো দেখা হয় না, আমার বাপ মা আমারে। আবার আমি ঘরে যাই, ঘরে যাওয়ার পরে তার সাথে আমার বাপ মার সাথে মিলে যায়। আবার মিলে আমি কাজকাম করবো, এসে করবো। আচ্ছা ঠিক আছে, যে তুই একটা লোকের সাথে চললি, লোকটা অনেক ভালো ছিল, কি সে তার লাগে? আমি সে তো বিদেশ চলে গেছে অনেকদিন
আগে। ইমদাদ কি বিদেশ চলে যায়?
হ্যাঁ ইমদাদ বিদেশ।
তখন তো আপনি একা হয়ে গেলেন।
হ্যাঁ তখন আমি একা হয়ে গেলাম, আমার বন্ধু বান্ধব সবাই, তখন তার বন্ধু বান্ধব সহ একা হয়ে গেল। তো আমি তাদের সাথে আর চলে না, কিন্তু ওই ইমদাদের একটা বন্ধু, তার নাম হচ্ছে যে আপনার হামিদ, আর একটা নাম ছিল তার নবী, নুন নবী। তার দুটির নাম হামিদ আর নুন নবী। তো নুন নবী একটা মুদি দোকান করতো। তো আমার আব্বা কি করে, একজন লোককে, মানে লোকটা অনেক খুবই অসহায় ছিল, আমার বাবা কি বললো, একটা তাকে রিস্কে নিয়ে দিল, একটা রিস্কের গ্রেস থেকে তারা জাবিন্দার হয়ে, একটা রিস্কে তুমি এটা চালাও, চালাই তোমার সংসার চালাও, তুমি উন্নত হও, মানে দাঁড়াও, তুমি শক্তি বেরাও, একটা ভাড়া রুম নিয়ে দিল। বুঝছেন তো, আমার বাবা তাকে নিয়ে দেওয়ার পরে সে 10 দিন পরে সে রিস্কাটা বিক্রি করে চলে যায়,
পালায়।
তো রিস্কাটা দাম যদিও না হয় 10,000, সেখানে বলছে 20,000। তো ওই নুন নবীরে সে বিচারটা দিল রিস্কার কোম্পানি, বুঝছেন যে এরকম এরকম,
ঠিক
আছে। তো ওই নুন নবী আমার বাবার ডাকায়। তো নুন নবী কিন্তু জানে যে আমি কিন্তু ইমদাদের সাথে চলছি, ভাই
ইমদাদের ফ্রেন্ড ছিল।
হ্যাঁ ইমদাদের ফ্রেন্ড ছিল। তো আমি আমার বাবা যে সেটা নুন নবী জানতো না, যেটা আমার বাবা ছিল
সেটা সে জানতো না,
সেটা সে জানতো না। তো আমার বাবার ডাকায়, ডাকায় নিয়ে বললো যে এরকম এরকম রিস্কের জরিমানা আপনি দিতে হবে, যেটা আপনি যা দুদিনের হয়ে নিয়েছেন। আমার বাবারে বললো যে কত দিতে হবে, আমার বাবা তো অসহায় মানুষ, দিনে না দিন খায়। আমার বাবারে বললো যে আপনি এখানে 20,000 টাকা দেবেন রিস্কের জরিমানা। রিস্কা কিন্তু পুরাতন, যেটা 5,000 টাকা মানে সেখানে সে 20,000 টাকা বসে রেখে। তো ইন্দার যাওয়ার পরে কিন্তু ওনাদের মানে একটু পাওয়ার বেড়ে গেছে। তো ওনার বললো যে এরকম এরকম, তারপর আমার একজন খবর দিল যে আমার বন্ধু যে এরকম এরকম নুনি ভাই এরকম তোরা বুড়ে ডাকছে, কি লেগে এখানে বিচার হইতেছে কি আয়। তারপর আমি গেলাম ধরে যে এরকম এরকম, আর বললো যে নুনবী বললো যে কিরে দিবেল, এটা কি তোর বাবা? আমি বললাম হ্যাঁ এটা আমার বাবু, আমার আব্বু। তোর আব্বু তো এরকম এরকম কাজ করে বলছে, আমি তো কি বললাম। তারপরে জিগেলাম যে আব্বু এরকম এরকম করছো নাকি? কয়েক হ্যাঁ করছি, এখন কি করবো কপাল, রিস্কের দাম নয়, 5,000 আমার কাছে চাই, 20,000। হ্যাঁ আমি বললো কেন নুনবী ভাই আপনি কেন চাইতেছেন এটা? আর তুই এর মধ্যে আসিস না, তুই এর মধ্যে কোনো ভেজাল করিস না, ঠিক আছে, তুই জায়গা এটা এরা এরা বুঝবো। আমি বললাম তো কারেন্ট নিয়ে দিছে, কে কে সে কে কোন জায়গায় থাকতো? তো বললো যে সে তো নাই, সে তো চলে গেছে বিক্রি টিক্রি করে, এখন তার রিস্কাও পাইতেছে না, তার ভাড়াও অনেক দিনের জমা ছিল, অনেকগুলো মিলে 20,000 টাকা দাম দিতে হবে। আমার বললো আমার কাছে সামর্থ্য নাই, আমি দিতে পারবো না। তো সে বলে যে দিতে পারবেন না, পারবেন সেটা আপনার ব্যাপার, দিতে না পারলে আপনি কিস্তিতে তুলে দেন, কিস্তির থেকে তুলে দিতে বলতেছে। কিন্তু তারা ওই মুহূর্তে দাবি করতেছে,
এটা নুনবী দাবি করছে।
হ্যাঁ নুনবী দাবি করতেছে, কিন্তু যারা পাবে তারা কিন্তু এটা দাবি করতেছে না, তারা বলছে না আমাদের আরো কম হলে চলবে, সেটা আপনার মাথা কামায় দরকার না, আপনার তো আপনি পাইলে হয়।
নুনবী বলতে,
হ্যাঁ নুনবী বলতেছে
মাঝখানে ও টাকা খাবে,
হ্যাঁ মাঝখানে ও টাকা খাবে, এরকম একটা চিন্তা ছিল। তারপর আমার বাপরে অনেক জুলুম করে, দেখেন যে এক পর্যায়ে আমার বাপ বলতেছে আমি পারবো না, তোমরা পারলে আমার কিছু করো। বাপ হঠাৎই কথা বলে বললো যে আমার পারলে কিছু বললো। তখন আমি বললাম যে দেখেন আমার আব্বু করতেই দেবো, আমার বুদ্ধি নেই না দিন খায়, হ্যাঁ এরকম এরকম, আমি তো আমার মা চাকরি করে, আমরা ঘর ভাড়া দিই, আমার মার টাকা দিয়ে ঘর ভাড়া দিই, আমার বাবার টাকা দিয়ে সংসার চলে, এরকম। তো আমি বললাম আমার আব্বা দিতে পারবেন, আপনি আরো কমায় দেন, আমার আব্বা নাহলে 5,000 টাকা এরকম দিতে পারবেন। তো বললো না 20,000 টাকা, 20,000 টাকা দিতে হবে। তো এরকম ইয়া করতে 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 এক পর্যায়ে দেখা যায় আমার আব্বুর সাথে সে মারপিট লেগে যায়, আমার আব্বুরে প্রচন্ড মারে লাঠি দিয়ে।
আবার
আবার ওই নুনবী মানে আমি তার পাশে বললাম যে আপনি এই কাজটা করে আমার বাবার ক্ষমা করে দেন, হ্যাঁ ঠিক আছে আপনার যা কিছু লাগে আমি দিব, আপনার আমি জিততে পারে আমি আপনার দিব, আসলে আমার সময় দিতে। অনেক লোকজন তারপর ওই আর্মি আসলো, আমি যে দোকানদার বললাম যে আঙ্কেল এরকম এরকম সমস্যা, তখন কী করবো কখন, আমার আব্বার এই মাছ দেখছেন কী করছে, পাইপ দিয়ে পিটেছে আমার বাবার, বুঝছেন পাইপ দিয়ে পিটানোর পরে আমার বাবা মানে ক্ষমা চলো লাস্ট পর্যন্ত পা ধরে মাপ চলো, তারপরে সে মাছ আমার বাবারে এখন যে জান পারবো না, বিশেষ করে করতে হবে দোকান, কারণ আমাদের বাড়ি তো মানে ওখানে ছিল না। আর আমার একটা জিনিস কি, আমার বাবা বাংলাদেশি না, আমার বাবা ছিল ইন্ডিয়ান লোক, ইন্ডিয়ান লোক, সেই ছোট কাল থেকে হারা যায়, তাকে দালালের মাধ্যমে চট্টগ্রামে নিয়ে আসে, সেই যে দালালে নিয়ে আসে সেই দালাল এখন পাগল রাস্তা। আমার বাবা বাংলাদেশে আসার পর আমার বাবা আর যাইতে পারে না সব দেশে। তারপরে সে বলতেছে যে যে না এটা মানবো না, এখন আপনার উপরে আর্মির উপরে নির্ভর দিতেছে যে এরকম 20,000 টাকা দিতে হবে। আমি বললাম না সে দিবে না, আর্মি আমাদের পক্ষ হয়ে গেছে যে সে দিবে না, তার রিস্কটা দিছে ঠিক আছে মানা যায়, যে একজন লোককে একজন লোক সাহায্য করছে, এখন যে সে যে এটা করবে সেটা তো আর দায় নেই দেয়নি, সে বৃদ্ধ লোক, তোমার মারাটা অন্য হয়েছে, তোমার বাপের বয়সে তার বাপ পাইলো, সে নুনবীর বাপ পাইলো, বুঝছেন তারা ওখানে স্থানীয়, বুঝছেন তো আসলো পরে যে আমার মারে কিন্তু ওই নুনবী চিনে, বুঝছেন এক পর্যায়ে নাকি আমার মা নাকি ওই বাসায় কাজ করছিল তাদের বাসায়, সে চিনতে পারছে যেটা কি আপনার স্বামী। তো আমার মা আসলে বলতে পারলো যে হ্যাঁ এটা তো আমার স্বামী, যে আপনার অন্যায় করছেন। তখন ওই নুনবীর মারে যে বললো যে আপনার ছেলে তো এরকম এরকম, কিন্তু আমার স্বামীর পুটো, বুঝছেন তখন আইলো সবাই এলো, বললো যে এটি কেন করছিস তুই লেগে? হ্যাঁ, তার ঘরের পাশেই দোকান, এই পাশে ঘর এই পাশে দোকান। তো তার নবীর মা আসা এসে বললো যে এরকম এরকম কেন করছিস তুই? হ্যাঁ, মানে তার অনেক বকাঝোকা করে, বুঝছেন? তার বকাঝোকা করে, ওই জিনিসটা আমার মাথায় রয়ে যায় যে তুই যেটা করলি আমার মাথায় রয়ে যায়, বুঝছেন? তখন আমার প্রায় 18 বছর, বুঝছেন বয়স। তখন আমি যে কি করবো, এখন এক নেতার নাম শুনলাম যে শহীদ, যিনি শহীদের কথা আমি বললাম যে ওই শহীদ দুর্দশ, সে একজন খুনি, তাকে এমন কোন লোক নাই যে ওই এলাকার ভিতরে তাকে ভয় পায় না, এবং কি এক এলাকা থেকে অন্য এলাকায় গেলেও তাকে আগুনের মতো ভয় পায়।
ওকে,
তো আমি চিন্তা করলাম যে আমার যে হোটেলে আমি বললাম যে চাকরি করছি, ওই হোটেলের মালিকের ছেলে তার সাথে আবার আড্ডা, ওই ছেলের সাথে আমার সাথে সম্পর্ক ছিল একটু, তখন ওই ছেলের সাথে আমি আড্ডা দেওয়া শুরু করি। তো ওই ছেলে আবার ওই রাত্রে শহীদের সাথে ঘুরতো, শহীদ নিজের এলাকা আসতো, রাত্রে থাকতো আর নিজের এলাকাটাই ঘোরাঘুরি করতো। তো শহীদ এত খারাপ ছিল বলতে, যার মেয়ে পছন্দ হইতো তারই তুলে নিয়ে যেত নির্যাতন।
ওকে,
তারপর আমি ওই শহীদের কাছে মানে এক পর্যায়ে চলতে চলতে ওদের ছেলে বললো সে আর সাথে আমার সাথে পরিচয় হয়ে যাবে। পরিচয় হওয়ার পরে ওই শহীদের বললাম যে এরকম এরকম, তো বললো আচ্ছা ঠিক আছে তুমি যদি পারো আমার একটা কাজ করে দাও। আমি বললাম যে কি কাজ করতে হবে? হ্যাঁ, যে তুমি এইখানে কি হয় না হয় তোমার সাথে আরো তিনজন দেওয়া হচ্ছে, শুক্কুর, ইব্রাহিম, খলিল, এই তিনজন আমার পাশে দেওয়া হয় যে তোমরা এগুলো এলাকায় কি কি হয়, কারা মানে রাস্তা অনেকজন আছে কাজ করে ঘরের ভিতরে জুয়া খেলে মদ খায়, কারা কারা কি কি করে এগুলো খবর দেয়।
এটা আপনাকে কে দায়িত্ব দিল?
শহীদ। তখন আমার শহীদ আমি ততটা চিনতাম না, শহীদ তার কয়েকদিন পরে একটা মেয়েরে ও কোথেকে নিয়ে আসে, নিয়ে আসার পরে একটা রুমের ভিতর ঢুকে সেটা বস্তির ভিতর হয় কাহিনী। ও কি করলো, মেয়েটা তো নির্যাতন করছে করছে, লাস্ট পর্যায়ে যখন মেয়েটা চলে যাবে মানে ওদের কাজ কমপ্লিট হয়ে গেছে, মেয়েটাকে নির্যাতন করা হইতো, ও কি করছে একটা বাঁশ নিয়ে মেয়েটার মানে কি বলবো বলার বাইরে মেয়েটার যেখান দিয়ে ইয়া করে তারা, সে ওই জায়গার ভিতরে বাঁশটা দিয়ে ভুটা দিয়ে গায়ে ফাটায় মানে রক্তে। আর যে মেয়েটা চিৎকার দিতেছে গোটা মানে এলাকার মানুষ সব ভিড় হয়ে গেছে।
আপনি ওখানে ছিলেন?
আমি ছিলাম, আমার লগের অনেকজন ছিল, সবাই কেউ কিছু বলার সাহস ছিল না যে ও এমন বস্তির ভিতরে, বুঝছেন? বললো যে রুম আমাদের খালি দরকার, রুম খালি হয়ে গেছে, রুমটা দরকার বলছি রুম খালি হয়ে গেছে, আরেকজনের রুমের ভিতরে।
আমরা এই বিষয়গুলো খুব নেকেডলি এখানে উপস্থাপন করছি দুর্ধর্ষতা ভয়াবহতা বোঝানোর জন্য, এবং আজকে বারবারই বলছি যে যিনি এখানে কনফেস করছেন তার জীবনে জড়িয়ে থাকা এবং সে নিজে যে ধরনের অপরাধের মধ্যে গেছে সেটা রীতিমতো ভয়াবহ এবং দুর্ধর্ষ। প্রিয় শ্রোতা, আমরা বারবারই আপনাদেরকে একটি কথা বলি যে একজনের ভুল, একজন যখন মানুষ যখন পশুর সমান হয়ে যায় বা পশুর চেয়েও খারাপ হয়ে যায় তখন সে কতটা ভয়াবহ হতে পারে আপনি চিন্তাও করতে পারবেন না। শিখুন, শিখুন বলবো না, আমি বরং বলবো যে এই রকম ভয়াবহ দুর্ধর্ষ অপরাধীকে যখন আপনি শুনছেন সেই মুহূর্তে আপনার অবশ্যই মনে রাখতে হবে যারা এরকম সিচুয়েশনে পড়ে বা যারা এরকম নরপশু হয় তাদের মতো আপনি আদৌ হবেন কিনা বা আপনার পরিবারের কোনো সদস্যকে আপনি হতে দেবেন কিনা। যদি না দেন তাহলেই আমরা বলবো আমাদের এই যাহা বলিব সত্য বলিব সাকসেস। বলুন তারপর।
তারপর সে কি করে, ওই মেয়েটা
আহাজারি,
আহাজারি মেয়েটা মানে জায়গায় অজ্ঞান হয়ে যায়, সবাই মনে করছে যে মারা গেছে না। তো অনেক মানুষজন এসেছে, যখন ও ঘর থেকে বাইরে গেছে সবাই ওদিকে চায় রয়েছে, রক্ত ওর গা শরীর বসে, সবাই মনে করছে ওকে খুন করছে, আসলে খুন করে না। পরবর্তীতে আমি যাই দেখতেছি, আমরা ঢুকে দেখতেছি এই অবস্থা করে ফেলছে, বুঝছেন? পরে মেয়েটার মেডিকেল নেওয়া হলো, মেডিকেল নিয়ে ভর্তি করা দেওয়া হলো, কিন্তু কোনো পুলিশ তাকে কিছু করতে পারে না। পুলিশ তাকে করতে, পুলিশ ধরে নিছে অনেকবারই, কিছুই রাখতে পারে না, থানায় বেশিক্ষণ রাখতে পারে না, সে ছুটে চলে আসে। তো সে তো যে ওই কাজটা করার পর আমি বললাম যে এত খারাপ, আরে এত কেউ কিছু বলে না, তখন তার পাওয়ার নিলাম আমি যে বস আপনি কি করবেন বলেন, অমুক জায়গায় এরকম এরকম হয়, এক জায়গায় জুয়া খেলা চলে, এখানে জুয়ার বোধ বসে, সেদিন ক100,00,000 টাকার খেলা হয়। তো সে বললো আচ্ছা ঠিক আছে কোন জায়গায়, আমি বললাম যে এরকম এরকম টাইমে এরকম এরকম জায়গায় খেলা হয়। তো সে বললো আচ্ছা ঠিক আছে। তো আমি আরো তিনজন লোক, যে তিনজন আমার সাথে থাকে ওদেরকে নিয়ে যাই। তো আমরা গেট অনেকক্ষণই বাড়াই যে গেট কেউ খুলে না, গেট না খোলার পরে একজন আমরা উপর দিয়ে উঠে যাই, উঠে ভিতরে যায় তালা ভাঙিয়া ঢুকি, ঢুকার পরে আমরা ওই রুমের আবার কোনো পিছন দিয়ে বাইর হওয়া যাবে না, চারিদিক দিয়ে হবে।
আপনারা কোথায় যাচ্ছেন?
আমরা যাচ্ছি হলো যে আরেকটা জায়গায়।
কেন ওখানে কেন যাচ্ছেন?
ওখানে যাচ্ছে, ওখানে জুয়া খেলা চলো প্রত্যেক সময়, তো সে কি করলো পিস্তল নিয়ে।
আপনার টার্গেটটা কি ছিল?
মানে আমার টার্গেটটা যে ওখানে জুয়া খেলা হয়, ওখানে খারাপ খারাপ কাজ চলে, যে আমরা ওখানে যাবো, এখানে গেলে ওই সব বন্ধ করে দিবো আর টাকা পয়সা যাবো সব নিয়ে চলে আসবো, যেরকম মন্তব্য ছিল।
ওকে, তো আপনি লিড দিচ্ছেন নাকি অন্য কেউ লিড দিচ্ছে?
আমিও দিচ্ছি, যে আরো আমার সাথে যারা দেখছে।
ওকে,
ঠিক আছে, যে আমরা যতগুলো খোঁজ আমরা বলছি সেগুলো,
মানে আপনারা যে যাচ্ছেন এখানে লিডারকে,
আমাদের লিডার বিতা আমারই সহায়,
মানে আপনি লিডার।
হ্যাঁ,
প্রথম কাজ আপনার?
হ্যাঁ, প্রথম কাজ যে তুই এগুলা করবি, এই যে শহীদ আমারে বললো যে আমার এলাকার ভিতরে কি হয় না হয় এগুলো বলবি তুই আমার।
ওকে,
ঠিক আছে, যে কোন জায়গায় জুয়া খেলা চলে, কোন জায়গায় কি চলে। আমি বললাম যে এরকম এরকম কাজ চলে, আপনি যাবেন কি? আচ্ছা ঠিক আছে, রাত্রে কতক্ষণে যেতে হবে? এই তো 11টা দিয়ে খেলা শুরু হয়, 10টা থেকে 11টা দিয়ে খেলা শুরু হয়। আচ্ছা ঠিক আছে আমি যাবো। তো সে একদিন কি করলো যে ওখানে তো মানুষজন অনেকই থাকে এবং ওখানে কি আমরা জিনিস টিনিস নিয়ে যাবো, বলে জানো যে জিনিস নিতে হবে না, ঠিক আছে আমি একটা জিনিস নিতে শুনি। তার ওইখানে ভিতরে তার এমন একটা ছুরি ছিল মানে বলার বাহিরে, যেটা একদম সুন্দর দেখতে স্টিলের মতো রাজাদের হাতে থাকে যে ওরকম একটা ছুরি, তো ওরকম একটা ছুরি সে নিয়ে যায় কাদেবীরা, সেটা নেয় এমন ভাবে যে কিসের ভিতরে নেয়, তার ওই প্যাকেটটা খুলে যেটা ওই যে ব্যাডমিন্টনের খেলার যে প্যাকেট গুলো আছে ওই প্যাকেটে করে সে নিয়ে
যায়।
তো তার সাথে আমরা যাই কিনে জানি, যাওয়ার পরে ওইখানে গেট খুলে আমরা ভিতরে ঢুকে যাই, ঢোকার পরে ওখানে দরজা বাইরে আমরা কেউ খুলে না দরজা, চার জন মতো লাইট নিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে গেছে কি আসতো মনে করছে পুলিশ আসতে এরকম এরকম। হ্যাঁ তখন কেউ খুলে না, পরে এক মহিলা আসলো উঠছে ঘুম থেকে, উঠার পরে যে বললো কি ইসে, আমরা বললাম যে আমরা এরকম এরকম আসছি এখানে খেলা হয় প্রতিদিন, এরা উঠতেছে না দরজা খুলতেছে না, পরে আমাদেরকে বললো দরজা ভাঙ, আমরা ডাইরেক্ট দরজা ভাঙলাম লাঠি দিয়া, লাঠি দিয়া যখন ছিল মনে করেন টিনের দরজা, আমরা লাঠি মেরে ভাঙিয়ে ঢুকি, লাইটটা জ্বালায় দেখে যে ওখানে সব মানে যে যেভাবে পারছে শুয়ে গেছে, সবাই খেলার তালে ছিল যে যেভাবে পারছে আমাদেরকে দেখে শুয়ে ভান ধরতেছে, আমরা যাই এবার এসে মাইর শুরু করে ওই নেতারা তো শুয়ে দেখতেছে কেউ মানে সবাই ভয় ইয়া হয়ে গেছে মানে মাইর দিয়ে শুরু করে দিলাম, কিন্তু ওরা যেন স্থানীয় না সবাই বাইরে
বুঝছেন,
ওরা তো ভয় পাওয়ারই কথা, তারপর ওদেরকে মারধর করা হলো অনেক, যে তোরা এখানে খারাপ কাজ করতেছে মদ খাইছে জুয়া খেলতেছে এগুলো, পরে অনেকে ওদের কাছে যা পাইছে প্রায় দিয়ে ওদেরটাকে 30,000 মতো এরকম টাকা পাইছে বুঝছেন, আর গুলো কেন হয়তো আমি তো বলছি ১,০০,০০০ টাকা খেলা চলে গেছে, 30,000-40,000 টাকার মতো পাইছে নেতায়, তো ওনাকে দিলাম, ওনারা দেওয়ার পরে
কাটে দিলেন শহীদ,
হ্যাঁ শহীদ
এগুলো
ঠিক আছে সব, তো ওদেরকে নিষেধ করে দিল যে এখানে খেলতে হলে আমার ট্যাক্স দিতে বুঝছেন, ওনাদেরকে এভাবে বলে যে খেলতে হলে আমার ট্যাক্স দিতে, যে মহিলাটা বাইরে আসছে ওই মহিলারে শহীদ বলতেছে যে তুমি কি এদেরকে কি মানে ওরকম একটা খারাপ ভাবে কথা বলে যে তুমি কি এদেরকে
বুঝতে পেরেছি ওকে,
এরকম একটা বলে যে মানে ওই মহিলাটা একটু বৃদ্ধ বয়সী ওনারে এই কথা বলে আর কি বুঝছেন, কোন আমার মাথা মতো একটু খারাপ হয়ে যেত যে এই শহীদ এগুলো কেন করে, যে মার বয়সী মানে না বাপের বয়সী মানে না এগুলো কেন করে, হ্যাঁ মানে এই অনেক খারাপ। তো আমি তার দিলাম টাকাগুলো, সে চলে আসলো এখান থেকে, আসার পরে আমাদেরকে ১,০০০ টাকাগুলো দিয়ে দিলো, যেগুলো দুপুর আপাতত কালকে আবার তোদের কারণ তার বাসায় কেউ যেতে পারতো না আমি ছাড়া,
বাসায় কেউ ঢুকতো
না, তার যে শহীদ তার যে একজন ঘনিষ্ঠ লোক আছে যেটা বললাম যে পুলিশও ডরায় ও পর্যন্ত ঢুকতে পারতো না, যে শহীদের ভিতরে আমি এমন ভাবে ঢুকে গেছি মানে এমন এমন কাজ করছি ওর সাথে আমি ওর মনে ঢুকে গেছি বুঝছেন, তার থেকে উনি আমার ওনার রুমে পর্যন্ত নিয়ে গেছি, তো ওনার রুমে ছুটে থাকতো ওনার মা ওনার একটা ছোট বোন, ওনার বাপরে উনি মারে এত বড় ইয়া, বাবারেও সে মারে, বাবারে ধানের খেতে দৌড়াইতেছে কিরিস নিয়ে যে কোপায় মারে বুঝছেন,
ওকে বুঝতেই পারছেন যে মানসিক ভাবে বিকারগ্রস্ত আসলে নাথিং টু সে, বলুন যা দেখেছেন যা হয়েছে আপনার জীবনে সেটাই আজকে আমরা শুনছি।
তারপরে সে কি করলো বাসায় গেল, আমি তার বললো কি আয়, আমি গেলাম তার বাসায় গিয়ে দেখি মানে পিস্তলের তার অভাব নেই, অনেক আইটেমের পিস্তল তার কাছে যেগুলো সে পার্সোনাল ভাবে রাখে, কাউরে দেয় না কাউরে কিছু করে না, সে নিজে নিজে ইউজ করে, ইউজ আমার মনে হয় ইউজই হয় না কোনো সময় সে ফালাই রাখতো বুঝছেন, যেমন কাটা রাইফেল রিভলভার বুঝছেন 47 এয়ার গান গুলো আমার কাছে আছে, আমি তো মনে করি হয়তো এগুলো কি খেলার মতো এরকমই কিছু, আমি তখন বিশ্বাসই করতাম না যে দেখতাম ওনার কিভাবে ছিল যে কিছু বক্স খাটা বক্স খাট সিস্টেম, সেখানে বক্স খাটের ভিতরে কিছু ডয়ার সিস্টেম আছে, তো ওই ডয়ারের ভিতরে উনি ওগুলো রাখতো, তো রাখার পরে আমি চিন্তা করলাম যে উনি এত বড় খারাপ লোক আসলে ওনার নিশ্চয়ই কোনো পাওয়ার আছে নাহলে এত জিনিস ওনার কাছে থাকে না, তো শহীদ বেড়ে বললাম যে শহীদ বস এরকম এরকম যে আমার তো বাসায় জায়গা দেন আমি থাকি না কি করবো, বলেন তুই কোনো টেনশন করিস না তুই আমার বাসায় থাকবি, আমার বাসায় থাকবি তোর জন্য স্পেশাল রুম করে দেওয়া, এমন জায়গায় রুম করে দিছে গরু ঘরের পাশে, তার গরুর ফার্ম আছে তার গরু ঘরের পাশে, আমি বললাম যে না এখানকার থাকা সম্ভব না, রাত হলো মশা কেন মশারি দিনে দিলো, আর গরুর দেখাশোনা করতাম মাঝে মধ্যে সে থাকতো না, এক পর্যায়ে সে এমন একটা কাজ করে সে ওই জায়গার একটা স্থানীয় মায়ের উপর সে নজর দেয়, সে ওই মেয়েটারে রেপ করে, রেপ করার পরে মেয়েটা কি করলো থানা গিয়ে কমপ্লেন করলো, তাহলে পুলিশে তো ধরার জন্য ইয়ে হয়ে গেছে, তারা এমন ভাবে ধরছে ওটা মনে নতুন থানায় পোস্টিং হয়েছে এরকম কিছু, ওই থানার পোস্টিং জানে না কিছু ওর সম্পর্কে, ওই জন্য ওই এমন ভাবে ধরছে যে সুইপার ভাজে পুলিশ আসছে মানে ড্রেন দিয়ে সাফ করে,
সুইপারের বেশি আসছে
ড্রেন দিয়ে সাফ করে, ড্রেনের যে ময়লা আবর্জনা সাফ করে ওই বেশি আসছে বুঝছেন, তো তারা ওই যে পুকুরের পাশে এরকম ময়লা সাফ করতে যাচ্ছে ওই মন্দিরের সামনে খাড়া খাড়া বুঝছেন, তখন আমরা ছিলাম না লগে, সে একাই তার হুন্ডা ছিল লগে পাশে খাড়া করা, তো এখানে একজন দোকানদার আছে নাম ডিপজল, ও দেখতে ডিপজলের মতো চেহারা টেহারা শরীর টরীর এরকম সবাই ডিপজল বলে, তো উনি ওখানে দাঁড়ায় দাঁড়ায় খাইতেছে, ওই সুইপার কি করলো ড্রেন সাফ করতে সাফ করতে তাদের প্রত্যেকটা গার্ডের লোক আছে পুলিশ সবই সিভিল ড্রেস, তো জানতো না সেও জানতো না, তো ওই একটা পুলিশ অফিসার ড্রেন সাফ করতে সাফ করতে ওই ড্রেনটার সামনে দিয়ে ও যে ড্রেনের পাশে দাঁড়ায় আছে সাফ করতে ধাম করে চলে আসছে ওর কাছাকাছি, হচ্ছেন ওর যে এমন জায়গায় পিস্তল এই জায়গায় পুলিশ অফিসার এই জায়গায় পিস্তল ছিল আমি বলতে পারছি যারা দেখছে তারা আমার বলছে যে এইখান থেকে পিস্তল বাকি লগে লগে ওর মাথা মেরে দিচ্ছে ধরে হাত মেরে দিয়ে পিছনে দিয়ে হাতে ঠেকাইয়া লগে লগে হ্যাংকার পড়ায় হ্যাংকার পড়ানোর সাথে লগে লগে ওইখানে দুই তিনটা দিয়ে শোয়াইয়া লগে লগে আরগুলার খবর দিয়ে সবাই দৌড়ে চলে আসছে গাড়ি নিয়ে চলে আসে পুলিশ আসার পর গাড়িতে নিয়ে তুলে নিয়ে চলে যায় ওই জেলে নেওয়া জায়গা জেল থেকে জেলে দিল প্রায় দেড় মাস থাকলো দেড় মাস পরে সে আবার বাইরে হয়ে গেল
মাত্র দেড় মাসের মধ্যে বের হয়ে গেল
সে দেড় মাসের ভিতরে বের হয়ে গেল আমরা প্রতিদিন থানা যেতাম যা তার নাস্তা দিয়ে আসতাম দেখা করতাম কথা বলতাম প্রতিদিনই তো সে একদিন বলল যদি এই মেয়ের কোনো ভাবে কোন দিকে যাইতে না পারে তোরা খেয়াল রাখবি খালি কোথা থেকে কোথায় যায় তার পিছিয়ে খালি দুজন লোক দেওয়াই আছে দূরে থাকবি শুধু কোন জায়গায় যায় যে মেয়েটা কোন জায়গায় যায় তাহলে এতটুকু খেয়াল রাখবি যে এলাকার ভিতরে এরকম কোন সাহস নাই যে মেয়ে আমার নামে থানায় কমপ্লেন করে
দিচ্ছে
যার কারণে আমি দেড় মাস জেলের ভিতরে সে বাইরে যায় একদিন বাইরে হওয়ার পরে ওই মেয়েরে কি করে সে একদিন পাইলো তার বাসার সামনে সে রিস্কা করে আসতেছে মেয়েটা দেখলো দেখার পরে একদিন বললো যে এরকম ওই মেয়েটা তো যাইতেছে ওরা আবার গ্রুপ অনেক বড় শহীদ তো ফোন করে দিয়েছে যে এই মেয়ে তো যাইতেছে যাইতেছে বলছে কোন দিক দিয়ে কাজে রেল লাইন পাশে দিয়ে বরানি করে ওর বাসার দিকে যাইতেছে ও ফটক্রিয়া দেরি করে নাই বুঝছেন হুন্ডা নিয়ে ওর বাসার সামনে চলে গেল বাসার সামনে ওর গেটের সামনে যা হয় আগে আর মেয়ে নামতে দিল কোনো কথা নাই ডাইরেক্ট পোস্ট দিয়ে দিল গলা কোনো কথা নাই আর মেয়ে তো শহীদরে দেখেই অবাক অবাক হওয়ার আগেই ধর ডাইরেক্ট পোস্ট দিয়ে দিল গলা ডাইরেক্ট মেয়ের সাথে সাথে ওখানে মারা যায় তারপর ওইখানে কি হয় আমরা জানি না ঘটনাটা মেয়ের বাসার সামনে কি হয় না ওই তার জানি না মেয়ে থাকে আরেক এলাকায় আমরা থাকি আরেক এলাকায় এরকম মানে এলাকা ডিপেন্ড আমরা চলে যাওয়ার পরে শহীদ বললো যে এরকম এরকম কয়েকটা দিন তুই মানে সেফে থাকিস যেহেতু তুই আমার সাথে ছিলি একটু সেপে থাকিস আমি তো আসি ঠিক আছে আপনি দিবি দরকার করলে আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপর ওনার উত্তরসনে গেলাম যখন আমি মানে মনে মনে ভাবতেছি তখন আমার খুবই পাওয়ার মনে হইতেছে আমার কাছে তখন আমার একজন লোক কিছু লোক ছিল যে টুটটেং ধরতে আসতো টুটটেং টুটটেং একটা মানে পশুর নাম যেটা রাত্রে হলে টুটটেং টুটটেং করে ডাকে ওটা ধরতে আসতো তো ওই লোকটা একদিন ওখানে ওই পুকুর যেটা বললাম যে ওই পুকুর পারে একটা টোটটেং ডাকতে ছিল তো ওই টোটটেংটা তারা ছিল বান্দরের গুণক বান্দরের গুণক ছিল ওই লোকটা নেশা হয়তো করতো পরে জানছি যে ছিল নেশা করে বুঝছেন ওই টোটটেং এর দাম ছিল যদি 250 গ্রাম হয় ওইটার দাম 2,50,000 টাকা এরকম কিছু খবর আসে তো ওরা টোটটেং ধরতে আসছে আমাদের এলাকায় তো আমি কি করছি ওর কাছে গেলাম যে ও ওই টোটটেংটা ধরার জন্য মেডিসিন দিতেছিল ওখানে মেডিসিন দিতেছিল পরে আমি বললাম যে কিসে ভাই আপনি এখানে এরকম করতেছেন কেন হ্যাঁ এরকম এরকম তোর কাজ নাই মানে বেটা আমার সাথে টেরাটারের কথা বলতেছিল তা আমি আর দেরি করি নাই ব্যাটার লাগে ওইখানে লাগিয়ে গেলাম না পরে শহীদদের খবর দিলাম এরকম এরকম আইসে দেখলাম শহীদদের আর তাহলে ব্যাগের ভিতরে গাঞ্জা পাওয়া যায় গাঞ্জা পাওয়া যাওয়ার পরে যে বললো যে তুমি নেশা কর তুই এগুলো ব্যবসা করবো তারপর ওর থেকে বললো যে তুই এরকম ব্যবসা করো তুই এখন মানে ওর থেকে শহীদ যেভাবে 5,000 টাকার মতো জরিমানা কর জরিমানা করার পরে ওরে কি করলো বললো এর মারতে মারতে এই এলাকা ছাড়া কর যাবতে যাবে যে ওই ছুরিটা বাইর করে ওর একটা কোপ দিয়ে দিলেন দৌড়ার অবস্থায়
কোন ছুরি
ওর যে প্যাকেট ছুরিটা আমার কাছেই থাকে
কার প্যাকেট ছুরি
ওই যে শহীদের
শহীদের প্যাকেট ছুরিটা আপনার কাছে থাকে
ওই যে যেটা বললাম যে প্যাকেট ছুরির মতো যে রাজাদের হাতে থাকে ওরকম ওটা বাইর করে ওর আমি পোস্ট দিয়ে দিলাম কি মনে করি মানে তখন থেকে আমার বুকে একটা সাহস জমে গেল ওর পোস্ট দিতেছে দৌড়াইতেছে দৌড়ার অবস্থায় ওর এখানে পোস্ট দিয়ে দিলাম পোস্ট দেওয়ার পরে ও দৌড়াইতেছে ও মারান মারান ব্যাগটা ফেলাই ধরে ওই বান্দর টান্দর ফেলাই ধরবে এরকম তো এক পর্যায়ে ওর মাসি করে আর ওর পুলিশ বেড়ার খামাকে পোস্ট দিলি কেন মাস মাস জরিমানা করছে আবার দুটো দিলি কেন ঠিক আছে আমি বললাম যে ভাই কি করবো আপনি দৌড়তে ওর দৌড়তে দৌড়তে বা আপনি তো বললেন মারতে মারতে পাঠাই দিতে আমি নাহলে একটা পোস্ট দিয়ে দিলাম এটাতে কি হলো কি করছি পোস্ট দিতেও পারো আমি বললাম পারি মানে ওই সব করতে পারবো আমি কোন খানে তো এরকম করার পরে পরে যে বললো যে আচ্ছা ঠিক আছে তুই আমার একজন লোক আছে এরকম
বিরতির ঘন্টা বেঁচে গেছে প্রিয় শ্রোতা আমরা এই পর্যায়ে ছোট একটা বিরতি নেব আর যারা যাহা বলিব সত্য বলিব তে কনফেস করতে চান কিংবা জেবিএসবি আনসেন্সর্ড এপিসোডে আসতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদেরকে ফোন করুন ফোন নাম্বারটি হচ্ছে 09613892892 আমি আবারও বলছি 09613892892 ফোন করার পর অবশ্যই আপনি ফোন থেকে যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন আমরা ফিরে আসবো ছোট্ট একটা বিরতির পর
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োর সেলফ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োর সেলফ
প্রিয় শ্রোতার সময় হচ্ছে রাত 12টা আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব ABC রেডিও FM 89.2 তে হ্যাঁ রুবেল
যেটা বললো খুন করতে হবে
তারপর
সে আমাকে বললো যে আমার একজন লোক আছে কি ওকে খুন করতে হবে আমি বললাম যে আচ্ছা কে এসে বললো যে সে আমার বাড়িতেই এসে তার বাড়ি হচ্ছে লালপুর লালপুরের ভিতর দিয়ে যে তার খালতো ভাইকে মারতে হবে
কেন মারতে হবে
তাকে মারতে হবে তার যেটা সমিল আছে সেটা ছেড়ে নিবে মানে তার ওই সঙ্গে ভিতরে সে একমাত্র ছিল তাকে খুন করলে সে এইটা পাবে যে ওই এলাকা তো তাকে কিন্তু অনেক জন ভয় পায় তার নানার এলাকায় শহীদ অনেক ভয় সেটা আমি জানি না তো একদিন আমার সে হুন্ডাই করে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তার খাল তো ভাই তারা দেখে কিভাবে দৌড় দিল মানে সমিল থেকে বাইরেই দৌড় হুন্ডা থেকে নামার আগে সে গায়েব হয়ে গেল আমি বললাম যে কি সে এই কি আপনার খাল তো ভাই বললো যে হ্যাঁ মানে সে শহীদের থেকে আরো পাঠান মানে দেখতে আরো পাঠান শহীদ কি শরীর তার চেয়ে অনেক শরীর সে শহীদরে ভয় পায় আমি বললাম যে এর কি খুন করতে হবে হ্যাঁ এর তুই খুন করতে হবে কেমন খুন করবি তোর ব্যাপার আমি বললাম এখন না ঠিক আছে আর একদিন আসি আমরা হঠাৎ করে আসবো যদি কেউ না জানে হঠাৎ করে আসবো যেমন উৎসাহে আমি খুন করে দিবো আপনাকে বললো আচ্ছা ঠিক আছে তো তার তিন দিন পরে সে আমার আবার নিয়ে আসলো আসার পরে দেখতে সে পেপার পড়তেছে সমিলের ভিতরে বসে পেপার পড়তেছে
দিনের বেলা
দিনের বেলায়
মানে আপনারা টার্গেট করেছেন দিনের বেলায় কাজ করবেন
হ্যাঁ দিনের বেলায় সরাসরি যাতে ওকে সবাই ভয় পায় যে দিনের বেলায় এই কাজটা করে তখন আমার সাথে আরেকজন নিয়ে আসি যে শিপন নামের ছেলেটা ওরে নিয়ে আসি যে তুই আমার সাথে থাকবি এরকম করতে পেপার করতেছে হুন্ডার থেকে নামতে দেরি আরো পিছনের দরজা দিয়ে বাইরে হতে দেরি নেই ডাইরেক্ট আমি তো হুন্ডার থেকে লাভ দিয়ে আগে ওইদিকে সমিলের ভিতরে ঢুকে গেছি যে সমিল তো সামনে দোকান সিস্টেম থাকে পিছনে সমিলটা থাকে সমিলের পিছন দিয়ে দৌড় দিল দৌড় আমরাও দৌড় দিলাম ডাইরেক্ট জমিনে নামে গেছি বুঝছেন একবারে ভিতরে যাই উঠছে সে বাড়িটা আমি চিনি না অলরেডি বাড়ির ভিতরে ঢুকে গেলাম আমরা পট করে ঢুকে গেলাম গা ওখানে মহিলা টহিলা ছিল অনেক জাম জটে গেছিল আমাদের দুজন দুজনের হাতে বুঝছেন ধারালো ধারালো দুটো জোরে আসতে যাবে খুন করে ফেলবো আমরা ভেঙে ছুড়ে ঢুকে গেলাম ওই ঘরের ভিতরে ও দরজা লাগানো আগে ঢুকে গেছি ঢুকে ওখান থেকে বাইর করলাম বাইর করে আর বেরিয়ে নেই উঠানোর মধ্যে আইনি ওরে এলে পাত্রে কোবানি শুরু আমি পিট টিট মানে কিছুই রাখি নাই কোবাইয়া ওরে এখানে শেষ করে ডাইরেক্ট একদম ছেদের বেদের করে
তো এটা করলেন আপনার ওই এলাকার লোকজন আপনাদেরকে কিচ্ছু বললো না
না কিছুই বলা শুরু নেই যেহেতু জানো যে আমরা মানে সমিলটা থেকে মনে করেন যে বেশি না 20-30 হাত দূরে হবে বাড়িতে আমরা ওইখানে যে বললাম যে সুমিলের মালিক না বলে হ্যাঁ এই তো সুমিলের মালিক আপনারা চিনে আমরা শহীদ দিন যখন এই কথাটা বলছি ওনারা আর কিছু বলে মানে কি মারা মারতেছে ওরা বলার বাহিরে মানে গুস কষারে গুস তো কিভাবে কাটে তার
বলুন তারপরে
তারপরে আমরা শহীদদের কল দিলাম যে শহীদদের দিকে আসেন তো আমরা এখানে আসি এই বাড়িটাতে আসি এখানে পাইছি ওরা এখানে শেষ করে আসেন কি করছো আমি বললাম যে এরকম ডাইরেক্ট ফিনিশ করে একদম শেষ ডাক্তার কেউ না পৃথিবীর কেউ না ওরা বাঁচাই বা আল্লাহ তারা যদি বাইশ গরু জব দিলে উঠানে কি রক্ত হয় তার চেয়ে রক্ত বেশি ইচ্ছে এরকম অবস্থায় তার তো মেরেলে বলো যা কিছু করার দিলে তুমি দোকানে আয় দোকানে এলাম বলে আসো ওইখানেই পরে দিলাম দোকানে এলাম আমাদের দোনো হাতে রক্ত লাগানো মানে পুরো শরীরে আমাদের রক্ত লাগে তোমার হচ্ছে যে আমরা গরু জব দিয়েছি এরকম মানুষ আমাদেরকে দিকটাই রয়েছে দিন তখন তো আমার শরীর আরও ছিল এখন তো শরীর নেই তারপরে আমি আসলাম আসার পরে দোকানে আসলাম ছায়া দেয়া আমরা আবার হুন্ডে উঠে গেলাম আমরা সাতটা ব্যারিক খুলে ফেলে তারপর আমরা আসলাম আসার পরে যে ওনার কাছে চলে গেলাম যে পুর এত বড় সাহস কি কাজ করবি আমি বলি কী সাহস দিচ্ছেন আপনি শুধু বলেন কিন্তু দেখেন এমন কোনো কাজ করেন না যে আমার বাবার বয়স মানুষের মাত্র আমি এইটা করলে পারবো না তখন বলে যে আজকে থেকে তুই ওই এলাকার ভিতরে আমি যে এলাকায় থাকি এখন বর্তমানে ওই এলাকার ভিতরে তুই বুক ফুলাই হাঁটতে পারবি তোর জন্য আমি তুই আমার জন্য হাঁটু পানিতে নামছিস আমি তোর জন্য গলা পানিতে নামবো বুঝছেন এই কথা বলে আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তখন আমার একদিন মাথায় বুদ্ধি আসে যে এই যে আমার যে শত্রু আমার বাবারে মাছ আমি এগুলো সবাই মানে আমি প্রতিশোধ নিতে হবো এটা না নিলে আমি কখনো আমি শান্তি পাবো না আমার আত্মা কখনো শান্তি পাবো যে আমার মা বলে আমার তুই তোর তোর কারণে তোর বাবা মার খেতেছে বুঝছেন তখন আমি একদিন ওই ইমামরে মারতে যাই মারতে যাই বলতে সেদিন তারা পাই না বাসায় পাই না চলে আসি পরে তার কয়েকদিন এরকম চেষ্টা করি তার পাই না বুঝছেন, সে কোন জায়গায় আড্ডা দেয় সেগুলো আর খেয়াল রাখি না। পরে একদিন তারে পাইলাম কোথায়, ওখানে একটা পশু হাসপাতাল আছে যেখানে নেশা করার
জায়গা,
পশু হাসপাতালের পিছনে সে নেশা করে বুঝছেন। খবর পেলাম যে এরকম এরকম নেশা করে, সেখানে চলে গেলাম, ডাইরেক্ট চলে গেলাম। চলে যাওয়ার পর ওখানে ছুরি বাড়ি করলাম এখান থেকে, যে নেশা কোন জায়গায় করে মানে সিরিজ দিয়ে একটা নেশা করে, যে সিরিজ মানে ইন্দ্রসনের যে নেশাটা করে, হ্যাঁ হ্যাঁ হিরোইনের নেশা, ওটা বলতে পারি না তখন আমি নেশার ভিতরে অতটা না। তো সে নেশা করার পরে দেখলাম যে সারা ওখানে অনেকজন বলতে গেলে তিন চারজন আছে, তাদের নেশা করা অলরেডি হয়ে গেছে গা বুঝছেন, চলে আসবে এরকম টাইমে আমরা ঢুকছি। মোটামুটি পুরান একটা ঘরের মতো দেখা যায়, ঠিক আছে, আগে টয়লেট বোলেট ছিল বা পানির ট্যাঙ্কি ট্যাঙ্কি ছিল এরকম। গেলাম, যাওয়ার পরে দেখলাম যে ওই যে ওইখানে আছে বৈদ্যাপের দেওয়ালে ঠেকা দিয়ে আসন দিয়ে বসে সিরিজে নেশা করতেছে। আমি তো দেখলে মানে অবাক যে ও এইখানে আছে, আমি এতদিন খুঁজতেছি যারে। তারপর আমি ওখানে ঢুকলাম, ঢুকে মানে মনে করেন যে দেরি করলাম না, কলারটাই ধরে খাড়া করা গেল। তোর কি মনে নাই একটু, তুই যে আমার বাবারে মারছিলি আজ থেকে বিগত পাঁচ বছর আগে, কোন জায়গায় মারছিস তোর কি মনে নাই? তুই মনে করে দেখ, তুই ইমাম, তুই ইমাম। আমি তখন অনেক ছোট ছিলাম, আমি স্কুলে পড়তে স্কুল থেকে বাইরে এসে পরীক্ষা দিয়া তোর কার সাথে ধাক্কা পাচ্ছিল, তুই আমার মারছিলি, আমার বাবা প্রতিশোধ করতে গিয়ে তুই আমার বাবার মার। আমার মনে পড়ে, তুই চিনতে পারতোস যে সে রেল লাইনের কথা? তখন আমার বন্ধু বিরোধ করলাম জ্বর ধর, ধরতে দেরি আর দেরি নাই, ডাইরেক্ট ঘেটিতে করতে পারি, ঘেটিতে কোপ দিয়ে দিলাম জায়গায়, ঘেটি কাটতে পড়ে গেল। তারপর ওই কোপ দেওয়ার পরে ওর সাথে সাথে পড়ে গেল বুঝছেন, ওর লগের গুলা উঠে দৌড় পালাইলো বুঝছেন, আমাদের তিনজনের হাতেই ধারালো অস্ত্র। তারপর আমি কি করলাম, ওরে আরেকটা কোপ দিয়ে দিলাম ডাইরেক্ট রগে, পায়ের রগে, তো কোনোদিন হাঁটতে না পারে, ওর দুনো পায়ে রক কাটা দিলাম। রক কাটা দেওয়ার পরে ওর যে কোপটা দিছি ও বাঁচার মতন শেষ বুঝছেন, তো ওখানে মরে ছিল না বাঁচি ছিল সেটা আমি আর দেখিনি। আমি চলে আসছি বুঝছেন, চলে আসার পরে শহীদ বাড়ি করলাম যে এরকম এরকম ভাই আমি একটা কাজ করে নিয়েছি, যা করছিস করছিস, তো কোনো টেনশন নিস না, আমি আসছি, যা করছিস করছিস। কিন্তু তখন আমার বাপ মার সাথে কোনো অ্যাড নেই, আমার সাথে আমার বাপ মা আমার খোঁজ নেয় না, আমি তাদের খোঁজ নিই না। তার একদিন এরকম তার কয়েক সপ্তাহ যাওয়ার পরে গেলাম সেই ইয়ার কাছে, নুন্নবীর কাছে, যে নুন্নবীর কাছে গেলাম। নুন্নবী কিন্তু তখন জানে যে আমি শহীদের সাথে চলাফেরা করি বা প্রায় সময় দেখে, আমার শহীদ কিন্তু ওর বড়, নুন্নবীর বড়। তারপর কয়েক সপ্তাহ পরে আমি যাই ওখানে, যে নুন্নবী ভাই আপনার কি মনে পড়ে ভাই, আপনি আমার বাবারে কি করছিলেন? ভাই সেসব তো ভুলে গেছি, তুই এখন বলার কি দরকার? আমি বললাম, না ভাই জোর বলার তো অনেকই দরকার আছে, যদি আমি আপনারে কিছু করতাম আপনার বাবা অবশ্যই এরকম করতো করতো। আপনি আমার বাবারে কি করছেন মনে পড়ে? মানে অনেক বুক ফুলের কথা বলতেছি, যে তুই বাবার কথা বলছেন। আমি বললাম, কিভাবে কথা বলতেছি? মানে আমি বুক ফুলের কথা বলতেছি ওর সাথে, যে তোর কি একটুও মনে পড়ে না? ডাইরেক্ট হাত তুলে দিলে, আঙুল তুলে দিলা বুঝছেন, যে তোর কি একটুও মনে পড়ে না? আর যদি তোর বাবারে আমি পিঠে, তোর কাছে কেমন লাগবে, তোর কাছে কেমন লাগবে? আমি বলতেছি, ও বলতেছে মানে তুই পিঠাবি মানে? হ্যাঁ তুই তো পিঠাম, অবশ্যই পিঠাম। আমি তো তোর বাপ না, তোর ফ্যামিলি শুদ্ধ গোষ্ঠী শুদ্ধা লাড়ে উঠে দেবো বুঝছিস, জানতে গেলে ও এরকম এরকম কম্পিউটারে ডাউনলোড করতো মুভি দোকানে বুঝছেন, কম্পিউটারের ওখানে বসা। আমি বললাম যে ওইখান থেকে একটু বেড়া কেসে বেড়া কথা, মানে তুই তারই শুরু করছিস, ওই যে তো আমার বড় বাইল লাগাই চলছে। আমি বললাম, হ্যাঁ তো তুই যে তুই একটু বাইরা বাইরে আয়, ঠিক আছে? তখন আমার পিছনে কিন্তু মালা দেখে নেই, কিছু করে নেই, কিন্তু আমার যে দুজন আছে লগে, আমার দুজন তো লগেই থাকে আমার সবসময়। ওরা বললেন, তোরা চা খা, আমি একটু কথা বলি। আমি বললাম যে একটু বাইরা, আজকে মেমোরি লোড দেবো, ডাউনলোড এমন ভাবে দেবো যে চিরজীবন মেমোরি কোনো ডিলিট করা যাবে না, এক জীবন লাগে ডিলিট হয়ে যাবো। বাইরা নরে এমন ভাবে বুঝতেছি, বাইরে তুই, ও বাইরে আসলো, ও বাইরে আসলে কি লিয়ে রড, হাত রড লয়ে যে সাটার টান দেয় না, রড লাগাইয়া ওই রডটা লিয়ে বাইরে আসে। আমি কিন্তু রড দিয়ে আসতে রড তুলে আনছে, বলে যে কি তুই এরকম ব্যবহার করছ, ব্যবহার এরকম কত বুঝছেন? আমি ব্যবহার এরকম কাম মানে, তুই তো এখন খেলা দেখবি, খেলা খেলা কোনোদিন দেখোস না বুঝছে, ছবি তো শুটিং দেখছো থাকছিস, ওটা সরাসরি দেখবি সম্প্রচার বুঝছেন। তখনও আমার দুটো থাপ্পর দিল, ফাঁস ফাঁস করে আসি, জানতে চাইতেছি তুই আমার কাছে আয়, কাছে আইলে আমার সুবিধা, কারণ আমি যত ছোট আমার কাছে আয় বুঝছেন। যখন কাছে আসি আমার কলার চেয়ে ধরে দুটো থাপ্পর দিল, দেরি করে না পিছন থেকে মাল বাড়ি ধাম করে পেটে মেরে পেটে ছুরি ঢুকিয়ে দেয়, ঢুকায় দেওয়ার পরে ও কী করলো, রড দিয়ে আর বাড়ি দেওয়ার শক্তি নেই আমার, রড দেওয়ার দেরি নেই। ও যখন রডটা আগায় ওর হাতটা ধরে মনে করেন হাতে এক কোপ দিয়ে দিল বুঝছেন, হাতের এইখানটা কোপ দিয়ে দিলাম। কোপ দেওয়ার পরে যা পরে গেল ধুম করে মাটিতে, আবার ছুরি আমি বাইরে করে আবার ঢুকাই দেওয়ার পাটি, ঢুকাই দেওয়ার পরে তোর কি মনে করে না, তুই আমার বাবারে মারছিলি, এখানে আমার বাবা তোর পায়ের নিচে হাত দিয়ে ধরে রাখছে, আমার ক্ষমা করে দাও, আমি এতটুকু জুড়ি পানা দিতে পারবো না, আমার বাবা মানুষের উপকার করতে যে এটা করছে, এই ঘটনাটা করছে না, আমার বাবা কোনদিন এরকম ইয়েতে পড়তো না, এখন বাবা তোর কাছে মারতেছিল, তুই মাফ করস, কেন করস তাই কেন বুঝছেন? তখন ও বললো যে যে ওর কোনো কথাই বলার ইয়ে নাই, লোকজন জমে গেল ওইখানে বুঝছেন। তখন আমার বন্ধু দুনোটাই আসলো যে মারে নাই লেখা, কিন্তু ওরা তো জানে না আমি কি লেখা মারছি। আমি বললাম যে একদিন এই জায়গাটার মধ্যে আমার বাপরে এমন ভাবে পিটেছে, মানে কুকুরের ওইভাবে মারে না, কুকুরের ওইভাবে মারে না, ও আমার বাবারে মারছে বুঝছেন। তখন ওর বাপ মা সবাই চলে এলো খবর দেওয়ার পরে, ওর বাপ মা আসার পর আমার দেখে তো অবাক হয়ে গেছে বুঝছেন, অবাক হওয়ার পরে যে কি ওর মা আমাদের বাসায় কাজ করছে আর ওই আমার ছেলেকে খুন করে নিল ওইভাবে, মানে মানুষজন ওই জন্য স্থানে অনেকজন চলে আসছে। অনেকজন আসার পরে বললো যে এ তো অনেক খারাপ হয়ে গেছে, এ তো আগের রুবেল নাই, এখন দুর্দস্ত শহীদের সাথে চলে, যে শহীদের সাথে চলে শহীদ হল লাগে পুরা, মানে শহীদের ভাই বলে সরে।
সাধারণত খুন খারাপই হলে সে খুনি ওখান থেকে দৌড় দেয়, এবং আপনি যেটা বলছেন সেটা নাটক সিনেমা তো সম্ভব কিনা আমি জানি না। ওকে বলেন তারপরে কি হলো?
তারপর আমি ওখানে খুন করে যে ওর বাপ মা আসলো যে কিন্তু আমার ছেলেকে খুন করে তোর পুলিশ দেবো, আমি আমারে পুলিশ দিবেন, এখন আমি যদি বলি যে পুলিশ আপনারে নিয়ে যাবো, পুলিশ আপনারে নিয়ে যাবো, তখন ওই কিন্তু যে আর্মির কথা বলছে আপনি কিন্তু তার পাশের দোকানদারি, আর্মি এসে বললো যে তো শহীদের সাথে চলে, তো আর কিছুই বললো না সে, সে ওখানে কান্নাকাটি শুরু করে দিল, আমি ডাইরেক্ট আমার বন্ধু দুটো নিয়ে চল। তখন মানে এলাকার ভিতরে আমার সবাই ভয়ঙ্করভাবে জানে, ভয়ঙ্করভাবে জানে যে এই তৈরি খুন করে গেছে। তার কয়েকদিন পরে মানে একটু পলাতক পলাতক হিসাবে থাকতাম বুঝছেন, তারপরে ওই শহীদদারে বললাম যে এরকম 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 খুন করে কি কর, তোরও খুন করে বলছো কিন্তু ভাই আপনি যেটা করবেন আমি সেটাই করতে রাজি বুঝছেন, আমার কাজগুলো আমার করতে দিয়ে আমার কাজগুলো আমার আমার একটু করার জন্য ইয়া দিন সাহস দিন, ঠিক আছে কোনো সমস্যা নেই। তারপর এই খুব দুইটা খুন করি আমি আমার বাবার কারণে, যারা আমার বাবারে ইয়া করছে তাদের কারণেই, কিন্তু আমি ওই যে খুনটা করছি ওই খুনটা যে আমি বললাম যে ইমাম যারা খুন করছে ওইটা যে আমি খুন করছি কেউ জানে না, মানে ওটা কোনো প্রকাশ হয় না।
আজকে প্রথম রেডিওতে কনফেস করলেন?
জি, মানে আর নুন্ড বেরিয়ে মারছে ওটা সবার সামনে, কিন্তু জানার পরে ওই শহীদদের বললাম যে ভাই এরকম এরকম এখন কি করা যায়, কিন্তু আমার একটা পিস্তল দিতে হবে, পিস্তল ব্যবহার করো, এখন থেকে আমার পিস্তলই লাগবে, ছুরি টুরি দিয়ে আমার আর ভালো লাগতেছে না, আমার পিস্তল দিতে
হবে।
ছুরি কি কি পিস্তল দিতে, আমি বললাম আপনি দিতেই দেন, কিন্তু বড়গুলো দিয়ে না, যে হাত তুলে হাত চুপে এরকম এগুলো না নেই, ওইগুলো না, যে ছোট সাইজের যেগুলো যেগুলো হয়, তখন আমি নাম জানতাম না, তো সে আমার বললো কি নিবি, রিভলভার নেবি না 47 নেবি না কি নিবি, কি আমার বললো আপনার দেখান আমায় আমি ওটাই বেছে নেব। তো সে আমার তার রুমে নিয়ে গেল, ওই যে ডয়েরটা খুললো, খুলে আমার বললো যে কোনটা নিই, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমার এইখান থেকে এটা দেন, মানে ওটা ছিল রিভলভার 47 ছিল বুঝছেন, ওটা আমার দিল, দেওয়ার পর আমি বললো যে ঠিক আছে এটা আমার কাছে থাক, আমি সবসময় ওটা লোড করে রাখতাম। ভোট করার পরে এক পর্যায়ে একটা লোক একদিন কি করলো, ওইখানে একটা পুরানো বিল্ডিং ছিল, বিল্ডিংটার কাজ চলতেছিল, দরজার যে সকেট গুলো আছে না ওগুলো আনছে, ও বললো যে মানে একটা সকেট আসছে সকেট গুলা, তো ও বললো যে আজকে রাত্রে এগুলো তোর জ্যাম নেবো, এগুলো ডাকাতি করতে হবে, এই জিনিসগুলো ডাকাতি করতে হবে, আর তুই যে কজন লোক নিয়ে পারো, হ্যাঁ এগুলো জ্যাম নেবো, এই একটা রাখ মাল ওদের বিল্ডিং উঠছে ওগুলো তুই নামাইতে হবে, নামাইতে আমার বাসায় নিয়ে যাবি। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে টেনশনে থাকেন আপনি। তখন আমি রাত প্রায় 11টার দিকে আমি ওখানে চলে যাই, যে আমি কি করলাম ওইখানে উঠি আমার লোকজন নিয়ে যেগুলো সব নামাবো, আমি বারান্দা দিয়ে উঠে যাই, মানে বিল্ডিং পাইয়া পাইয়া বুঝছেন পাইপ দিয়ে, ওঠার পরে ওখানে যে সিকিউরিটি ছিল দারোয়ান ছিল নাইট গেট ছিল আর কি, ওই নাইট গেটে জাগন ছিল, নাইট গেটে ফট করে আটকাই ফেলি আমরা, আটকানোর পরে আমরা লোকজন বললাম যে এগুলো সব নামা, যা আছে সব সব চুকিট গুলো নামা, গাছের যে বড় বড় চুকিট ওগুলো নামাইতে বললাম, যেগুলো নামা তার উপরে নামা, ওরা নামাইছে স্যার দারোয়ান রে কোনো কথাই বলতে দিতেছি না, কথা বললে ডাইরেক্ট পুশ পড়বে গলায়, ও তো চিনি যে আমরা শহীদের লোক, যে এরকম এরকম কাজ করতেছি কোনো কথা বলবে না, বলবে যে কি রাইতে ছিলেন, আর যদি আমাদের নাম বলবি ফ্যামিলি শোড অংশ করে
দেবে,
ওই লোকটার ফ্যামিলি থাকতে পারে তো ফ্যামিলি শোড অংশ করে দেবে, তারপর লোকটা আর কিছু বলে না, আমরা নিয়ে নামিয়ে জায়গা, নামিয়ে জায়গা পরে ও কি করছে এই জিনিসগুলো দিয়ে ওর ঘরের জন্য ফার্নিচার বানায়, ইয়া বানায়, এটা খাট বানাইছে, অনেক জিনিস বানাইছে, তো আমি এরকম আরেকদিন খেয়াল করছি যে ওরা মেরে ফেলবো শহীদকে, আমি এরকম একটা ডিসিশন নিই, শহীদ অনেক খারাপ, যে খারাপ বলতে ও একটা মহিলার স্বামী, যেটা মানে ওই যে লোকটাই ওই লোকটাই আমার শত্রু ছিল, ওটা আমার মানে আমার একদিন মারছিল, কিন্তু আমি তার কিছুই বলি নাই, সে একদম গরিব মানুষ বুঝছেন, ভুল করে আমার মারছিল আমি কিছু বলিনি, তো সে একদিন ট্রাকে অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু হয়ে যায়, পঙ্গু হওয়ার পরে তার ওয়াইফ একদিন কি করে শহীদ বললো যে অমুক জায়গায় আসতে, তার ওয়াইফের উপরে নজর পড়ে গেল, তারপর সে তারও ওয়াইফে নিয়ে গেল, নিয়ে যাওয়া ওয়াইফে দিয়া খারাপ কাজ করাইলো, কাজ করানোর পরে সে কাঁদতে কাঁদতে আসলো মহিলাটা, কাঁদতে কাঁদতে আসলো, আমি দেখে তো আবার যে শহীদ এত খারাপ আমি তো কল্পনা করি নাই, যে শহীদের মানুষ ভয় পায়, তারপর ওই দিন একটা কাহিনী করে লো মেয়েটার এইভাবে ওকে বাঁশ দিয়ে যাবে, তারপর আমি সেটা অনেক কিছু ভাবি যে শহীদ তো অনেক খারাপ বুঝার বাইরে, তারপর আমি একদিন শুনলাম যে ওর রুমে যে ও ঘুমায় তো ওই টাইমে ওরে আমি খুন করে ফেলবো, তারপর আমি গেলাম যে একদিন ওর খুন করবো, ওর কোনো দিনই আমি পারতেছি না খুন করতে, ও যখনই বাসায় ঘুমায় রুমের দরজা তালা মারা থাকে, মানে ভিতর দিয়ে লক করা থাকে বুঝছেন, ও যে কোনো টাইমে ও কাউরে বিশ্বাস করতে রাজি নাই ঘুমের টাইমে, ও এরকমই বুঝছেন, এবং তোর মারেও না, ও কি করতো ভাত টাত খায়া আমার বলতে প্লেট নিয়ে যায়, প্লেট নিয়ে গেলে মনে করেন দরজাটা লক করে দিত, লক করে ও নিজে একলাই ঘুমাইত, দরজাটা এমন ভাবে ছিল দরজা একটু দেখাও যেত না ও কি করতেছে না করতেছে, এরকম সিস্টেম ছিল, তো দরজা লক করে ঘুমাইতো, আবার ঘুমাইয়া আমার ফোন দিতাম বাইরে থাকতাম ওর রুমটার সামনে, ও আমার বলতো যে ভিতরে ভিতরে যেতাম, আবার ওরে নিয়ে যে কোনো জায়গায় বের হয়ে যেতাম আমরা, বুঝছেন তো? ওই যে বললাম যে সমিলটা আমি ওর ও পাওয়ার জন্য যে ওই লোকটারে খুন করতে বললো, ওখানে গেলাম, যাওয়ার পরে ওনার সাথে এরকম কথা হয়, কিন্তু ওনারে কেউ বলে না যে ওনার খালারে যে ওটা শহীদই খুন করছে। এতগুলা লোক দেখছে, কেউই বলে না তার খালারে যে এরকম খুন করছে। তারপরে গেল, যাওয়ার পরে বললো যে এরকম এরকম আমার ছেলেটা কে মেরে ফেলছে, এরকম কোয়াই কোয়াই, মানে মা অনেকভাবে কান্না করতেছে, আমি দেখা তো অবাক যে খুনটা আমরাই করছি, কেউ আমাদেরকে বলতেছে না যে হাত পেলে যেরা খুন করছে বা এরকম কিছু। মানে আমি দেখে আমার চোখের পানি বেরিয়ে গেল তার মার কান্না দেখা, যে আমার তো একটাই ছিল, আমার ছেলে এরকম ভাবে মারছে, দোকান থেকে বাইর করে এইভাবে মারলো, এইভাবে কোপাইছে। তারপর সে দাপনও দেখলাম, সে কবরও দেখলাম যে এরকম এরকম হলো, যে কি করা সেটা। হ্যাঁ, তারপর বললো যে আচ্ছা কি করবেন, যাওয়ার তো এসে কারা নিচ্ছে শহীদ, আমি শহীদে বলতেছি যে কারা করছে এই কাজটা, আমি খবর নিতে যে আমি দেখতেছি এটা কারা করছে। মানে তো ও এটা নিয়ে কোনো আর মানে অন্য সান্ত্বনা দিল না, যে কিছুই করলো না,
বুঝছেন?
সান্ত্বনা দিলে পরে সে আবার চলে গেলো তার এলাকায়, নিজের এলাকায় চলে যাওয়ার পরে ওখানে আমি সিদ্ধান্ত নিলাম যে এখানে যে শহীদের সাথে আর কখনো থাকবো না, আমি চলে যাবো,
এই সিদ্ধান্তটা নিলাম।
হ্যাঁ, ওকে, যে ওরা মারতেও পারতেছি না কোনো ভাবে, আর ওরে যদি মারে আমার তো আর আমার ফ্যামিলি সব গোষ্ঠী সব মেরে হয়ে যাবে লোকজন, আর ও এমন একটা টাইপের লোক, আমি মারতেও পারবো না, মারলেও আমার ভয় লাগবে এরকম কিছু,
বুঝছেন?
তখন থেকে চিন্তা করছি যে কোনো মানুষ যে কোনো কাজে যেত, কোনো ব্যবহার খারাপ করতো, কারোর সাথে কিছু করতো, মানে কোনো একটা গরিব লোকের সাথে যদি অন্যায় করতো কোনো একটা বাজে ছেলে, তারও আমি মনে করি যে কোপাইতাম।
মানে কোবানো আপনার নেশা হয়ে গেছে,
আমার পেশাটাই হয়ে গেছে, বুঝছেন? কেউ যদি মানে একটা গাড্ডার টাইপের কথা কইতো কাউরে বা গরিবের উপর কোনো অত্যাচার করতো, দেখতাম আমি চোখে, তারই আমি এবার স্কুপ পাইতাম, বুঝছেন? লগে লগে বাড়ি করে আমি কোপ দিয়ে দিতাম, বুঝছেন?
এই যে
মানে সে স্থানীয় হোক বা অস্থানীয়
চিন্তাও করতেন না,
না সেখানে কি সেটা আমি ধারে ধারতাম না যে কি এখানে, এবং কি আমি পুলিশে পর্যন্ত মারার জন্য দৌড় পারছি যে তুই খালি আন্ডারে ঢুক,
বুঝুন অবস্থা। ওকে, তারপর কি হলো?
তারপর আমি ওখান থেকে এক দোকানের সামনে আসার পরে তো দোকানে একটা গ্যাঞ্জাম লাগছে একজনকে নিয়ে, বুঝছেন? সে ওরকম মুরব্বী টাইপের, বুঝছেন তো? গ্যাঞ্জাম লাগছে একটা দোকানদারের সাথে,
ওকে,
দোকানদারের সাথে ঝগড়া লাগছে, দোকানদার কি বাকি টাকা নিয়ে নাকি ঝগড়া লাগছে আর সেটা আমি বলতে পারি না। তো দোকানদার কি করলো, তারে শিওল দিয়ে বাইন্ধে রাখলো, বাইন্ধে রাখলো, বড় যে কি সেই মানুষের বাইন্ধে রাখলেন কেন? তো বললো যে এরকম 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 করছে। তো আমি কি করলাম, দোকানদারের বাড়ি করে ধাম ধাম থাপ্পড় লাগাই দিয়েছি, খালি
চিনো না আপনি
না দোকানদার, আমি চিনিও না, ধাম ধাম থাপ্পড় লাগাই দিয়েছি যে এ তো মুরব্বী মানুষ, হয়তো আজকে দিতে পারে না, দশ দিন পরে হইলে দিবে তোমার টাকা, তাই বলে তুমি ওনার বাইন্ধে রাখবে অপমানটা করা তো তোমার ঠিক হয় না। আমি ডাস্ট ঠাস সাপড়ে গেছি, দোকানদারের ভাই এসে কি করলো, দোকানদার ভাই আমার চিনে না, বুঝছেন? দোকানদারের ভাই এসে কি করলো আমারে, বুঝছেন? এবার স্পিড হইতে লাগলো, আমি তো মানে সহ্য করতে না পারি, আমি দিছি দৌড়, বুঝছেন? দোকানদার হাতে দৌড় দিয়ে আর যায় দেরি করে নাই, মানে এবার কিরিশ বলে এটারে কিরিশ নিয়ে আসলাম একটা আইনে, তো মনে করেন তোর দোকান তোলফল বানায়নি, আমার ভাইয়ের বললাম যে তোর ভাইয়ের যতক্ষণ না আনবে এনে ততক্ষণ তোর ছাড়বে।
ওকে,
ওই দোকানদারে বলছে তোর ভাইরে যতক্ষণ এখানে না আনবে, দোকানদারের অবস্থা তো সিরিয়াস বানায় রাখছে, মানে দুই তিনটা কোপ দিছি আর বেশি দিনে, যে তোর তোর বাসায় রাখতেছি একমাত্র তোর ভাইরে কেন, তোর বাইরেটাই কেন জানবে বার, ওর ভাই যে কোন দিক দিয়ে পলাইছে সেটা জানাই আমি, তোর ভাইরে অনেকক্ষণ মারধর করলাম যে তোরা কিন্তু না জেনে যে ভুলটা করছো, তোর মাথায় তোর ভাই এলা আমারে মারলো, যে কি কারণে মারলো, তোরে মারছিস যে তুই তো অন্যায় করছিস, তুই মুরব্বী একদিন মানুষের টাঙ্গে রাখছিস, তোর অন্যায় টাকা পাইছিস আজ নাহলে কাল দিবি, ঠিক আছে? তোর কাছে বাকি হিসাবে কথা হয়েছে, ঠিক আছে? তোর সাথে তো বলা হয়নি যে আমি অমুক দিনই তোর দিয়ে দিই, লোকটাকে বাইরে রাখলি এভাবে। তখন সে বললো আচ্ছা ঠিক আছে, ভুলে গেছে, মাফ করে দেন, আমি কি করলাম, তোর ভাই যদি এলাকায় আসে কখনো, যদি চকুরতলে করে, শেষ। বললাম যে আর ভাই কোনোদিন আসে নাই, চলে গেল। তারপর আমি চিন্তা করি যে শহীদ্র তো আমি মারতে পারি না কোনো রকম, শহীদ্র আমি কোনো রকম মারার চেষ্টা করি, মারতে পারি না, আর গুলি করে ওইভাবে মারা যাবো না, ওরে এবার কি করে মারা যায়, যে ওর ঘরের ভিতরে একমাত্র মারা যায়, নিরাপত্তা হইলে ওইটা কেউ দেখবে না, আমি যদি চলে আসি। তখন আমি তার কাছ থেকে হুন্ডা চালানো শিখি, আস্তে আস্তে তার হুন্ডাটা দিল, একদিন দেওয়ার পর তার হুন্ডা চালানো আমি শিখে যাই। তারপর আমি কি করার, এখন আমার বাপ মাও তো আমার দেখতে পারে না, আমার বাপ মা আমারে বলে একদিন আমার সাথে দেখা হয়েছে যে তুই গরিবের উপর অত্যাচার করো, রিস্কালার থেকে পকেট মারো, মানে রিস্কালার থেকে বলে নাকি আমি মানে ভয় দেখায় টাকা নেই, এরকম কিছু বিচার যা আমার বাপ মার কাছে, আমি খুব কষ্ট পাই, বুঝছেন? যে তুই এরকম এত খারাপ হয়ে গেছিস যা, যে তুই রিস্কালার থেকে যে রিস্কের কাজ আমি করি, তুই রিস্কালার থেকে যারা পায়ে খাইটা টাকা রোজগার করে, হ্যাঁ তাদের কাছ থেকে তুই নাকি বলে টাকা খাস, হ্যাঁ রাত্রে হলে তুই তিরিশ কালারে ধরো ওই মানুষের ধরো ছুরি দেখা আছে পিস্তল দেখা তুই টাকা নে, এত খারাপ হয়ে গেছিস যা। তখন আমি আমার বাবা বলতেছি,
বাবা বলছে
তুই এত খারাপ হয়ে গেছিস যা, তোর মতো পোলা কি করবো আমি তোরে, মানে এরকম আমি বললাম না বা আমি তো সব কাজ করি না, কয় আমাদের মানুষ বলে না, আমাদের কি চিনে না, ওটা বলে না, আমি তো বলে যে তোমার কাছে মিথ্যে কথা বলতে হয় তো কাজের নাম মিথ্যে কথা কেমন দেখতে দিতে তো কইতেছে না বাবা এরকম তো না ওই যে ইয়ার আমি নন্দবীর যে খুন করলাম ওই কথাটা কেউ আমার বাবার কেউ কোনোদিন বলে নাই যত আমি শহীদের সাথে চলি কেউ কোনোদিন বলে নাই।
যাই হোক, তারপর কি হলো?
তারপর আমার বাবার বললাম না বাবা আমি তো এসব কাজ করি না, আমি গরিবের উপরে কখনো অত্যাচার করিনি, আমি যা করছি যারা খারাপ তাদের সাথে করছি।
বাবা কি বুঝলো বিষয়টা?
বাবা বুঝলো না, তুই তো এসব কাজ করিস না যে তুই সবসময় রিক্সা লড়ে নাকি ধরোস, এই যে আন্ধারে পাইলে ধরোস, গাড়ির ড্রাইভার ধরস, মানুষ ভালো মানুষ গুলো তার দূরে তার মানি ব্যাগ থেকে মোবাইল টোবাইল ডাইকে দিস, নিজের কাছ থেকে গলার থেকে চেন চেন ডাইকে দিস, এরকম কথা বললো। আমি বললাম যে না বাবা আমি তো এরকম কাজ করি না, কিন্তু ওই যে আমার মায়ের কথাটাই বলতে যে তোর কারণে তো বাবা একদিন মার খেয়েছিল। আমি কি করলাম যে কেন হইতেছে আমার সাথে, তারপর আমি আবার বললাম যে না শহীদের সাথে আর থাকবো না, আমি আমি নিয়ে চলে যাবো। তো বললো যে শহীদ করলো যে মানে এক পর্যায়ে শহীদের থেকে আলগা আলগা হয়ে চলতেছে আমি, কিন্তু শহীদের যে পিস্তলটা দিচ্ছে আমার কাছে পিস্তলটা রয়ে যায়।
বিরতির ঘন্টা বেজে গেছে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট একটা বিরতি নেব, আর যারা যাহা বলিব সত্য বলিব কনফেস করতে চান কিংবা জেবিএসবি আনসেন্সর্ড এপিসোডে আসতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমাদেরকে ফোন করুন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফোন করার পর অবশ্যই আপনি ফোন থেকে যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমরা ফিরে আসব ছোট একটা বিরতির পর।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sokto Bolibo. Recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo, Sokto Bolibo. Recharge yourself.
চার মিনিট পর আরো একবার ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রুবেলের জীবনের অপ্রিয় সত্য এবিসি রেডিও এফএম 89.2 তে। হ্যাঁ রুবেল, তারপর?
তারপরে আমি চিন্তা করলাম যে শহীদের সাথে আর থাকবো না, যে এখন আমি কি করবো, যে আমি ওর সাথে আর থাকবো না, আমি আস্তে আস্তে ওর কাছ থেকে চলে সরে যাবো, এরকম একটা আমার চিন্তা নেই। চিন্তা নেওয়ার পরে যে ওর কাছ থেকে তো কোনোভাবেই সরা যাবে না, মানে হঠাৎ করে সরে গেলেও সন্দেহ করতে পারে যে কোনো জিনিস নিয়ে। এখন যত ওর পিস্তলটা আমার কাছে ছিল, যে আমার একটা পিস্তল ছিল, এই জিনিসটা আমার কাছে আছে এখনো, বুঝছেন? তো আমি চিন্তা করলাম যে পিস্তলটা ওর আর দিব না,
পিস্তলটা রিটার্ন দেবেন না?
না, আমি ওকে রিটার্ন দিব না, আমি ওটা নিয়ে চলে যাবো, এরকম কিছু ভাবলাম যে ওর দিব না। আর যে অস্ত্র যে ছুরিগুলো ছিল সবগুলা সবগুলো আমি ওর যে আগের একটা লোক ছিল নাম শিপন, ওরে আমি এগুলো বললাম যে এগুলো তুই দেখিস, তো এগুলো তোর কাছেই রাখ, আমার কাছে রাখা এরকম জায়গা নাই, কয়েকদিনের জন্য তোর কাছেই রাখ। আমি ওরে বললাম যে আচ্ছা ঠিক আছে। ও কি করলো, এগুলো নিয়ে যায় ওর বাসার যে খাট ছিল খাটের নিচে, খাটের উপরে বিছানা নিচে নিচে শোয়ায় শোয়া রাখছে জিনিসগুলো।
আচ্ছা,
আমি বললাম এখানে রাখ, তোর নিরাপত্তা হবে, তুই এগুলোর উপরে শুয়ে থাকিস রাত্রে, ঠিক আছে? তো কেউ যদি জিজ্ঞেস করে কবি যে আমার কাছেই আছে, মানে আমার নাম দিবি যে রুবেলের কাছে আছে, মানে তোর কাছে চাইলেও কেউ দিবি না, বলে না আমি জানি না যে রুবেলের কাছে আছে, এরকম বললি। তো আমার পিস্তলটা আমি এমন একটা জায়গায় রাখি মানে কেউ খুঁজে পাবে না, মানে এরকম একটা জায়গায় রাখি। তখন আমি আর ওইসব জিনিস নিয়ে চলবো না, যার কারোর সাথে এরকম কাজ করবো না। তো হঠাৎ করে একদিন এক ছেলের সাথে ঝগড়া হয়ে যায় আমার, ওটা ওই এলাকার, ওর নাম বাপ্পি। তারপর ও একদিন আমার সাথে এমন ভাবে ঝগড়া করে যে বলতে বলতে ও আবার শহীদরে চিনে, ঠিক আছে, যে ও আবার ওইখানের স্থানীয় শহীদের এলাকারই। তবে ওর সাথে আমার সাথে অনেক মার্কেটিং হয়, ঝগড়া হয়, এক পর্যায়ে মারামারির সিস্টেম হয়ে যায়। পর আমি কি করলাম, শিপনের বাসার থেকে যে একটা ধারালো ওই জিনিসটা নিয়ে যাই, তখন আর সেদিন পিস্তল নিয়ে যান, পিস্তল আর মারবো না, ছুরি নিয়ে যাই, বুঝছেন? তখন ওর বাসায় চলে যাই আমি, মানে একাই চলে যাই। ওর বাসায় ছিল দুইতলায়, ওই রাস্তার মোড়ে যে পুকুর পার ওইটার পারে তিনতলা একটা বিল্ডিং আছে, ওইটা দুইতলায় থাকে। তো ওখানে চলে গেলাম, চলে যাওয়ার পর আমি ওই ওর বাসার ভিতরে ঢুকে বললাম যে বাপ্পি আছে, ওদের বুয়া ছিল, বুয়া বাইরে আসলো, কি হয়েছে? আমি বললাম বাপ্পি কি বাসা থাকে না? হ্যাঁ থাকে, তো বাসাতে দিয়ে আসে, বলছে ভাইয়া আছে। আমি বললাম যে ডাকে দেন একটু। ও বলো যে কে, বলো যে এরকম একটা লোক আসছে আপনার ডাকে, টিভি দেখতেছিল বসে বসে। তারপর আসলো, আসার সাথে সাথে আমি দেরি করে একটা লাঠি মেরে ভিতরে ফেলে দিই, ঘর ভিতরে ফেলে দিই, আমি ঘরে ঢুকে যাই, ঘর ঢুকে দরজা লক করে দিই। মানে ওইখানে ওরে ধুমধাক্কা মানে কোবাইতেছি, যতক্ষণ পাচ্ছি ওরে কোবাইতেছি ইচ্ছা মতো, আমার লোক লাগলি যে ওর বাসায় ছিল, ওর আম্মু ছিল, ওর একটা ছোট বোন ছিল।
আপনি যে এই কাজগুলো করতেন, আপনি একের পর এক করছেন, দু তিনটা খুন করে ফেলেছেন, আপনার ভয় লাগতো না?
আমার তো না, আমার পুলিশ তো মানে শহীদের নাম শুনলে পুলিশ ভয় পেত, শহীদের নামগুলো যে মানুষ থানায় মানে দেড় মাস থাকে, আপনি বুঝতে পারছেন দেড় মাস থাকে, এগুলো রেপ কেস সব উন্নামে, বেশিরভাগই রেপ কেস। ও যেসব কাজ করছে বলা হয়ে গেছে, তারপর খালি কোপাইতেছি, লগ লগ ওর মা আর ওর ছোট বোন চলে আসলো, আসার পর মানে ওর মা দেখে তো মানে এমন একটা চিৎকার দিল আমার সামনে, মানে আমি বলা বেড়া মিস তো এরকম ওর আর মারি না, আমি থেমে যাই। থেমে যাওয়ার পরে বললাম যে আপনার ছেলে দ্বিতীয়বারের মতো ডাক দিয়ে দিবেন যেন আমার পিছনে না লাগে, মানে পরবর্তীতে আপনারা তো এখন দেখতেছেন, পরবর্তীতে আর দেখবেন না, মানে রক্ত রসেন একটা বন্য বয়ে যেতে মা রক্ত দেখি হবো যাকে আমার মা অজ্ঞান হয়ে পড়লো না। তারপর ছোট বোন তো কাঁদতেছে, আমি আস্তে করে বাইরে চলে আসলাম, বুঝছেন ওরে বললাম যে তুই আর কখনো এইসব আমার পিছিয়ে কখন আর লাগবি না, পিছিয়ে লাগবি এবার মতো মাফ করে দিলাম যে তোর মার অবস্থা দেখে
জামা কাপড় চেঞ্জ করলাম হঠাৎ আমার বাবা একদিন দেখে আমার মানে ওই রাস্তায় দেখে ফেলে যে আমার গায়ে রক্ত, আর লোকজন এখানে মানুষজন জবাই দিচ্ছে আমার দেখতেছে, সবাই তো আমার দিকে তাকায়
আসছে,
আমার বাবা আমার দেখে ফেলে। তো দেখার পরে আমি কি করতেছি, আমি বললাম যে না এগুলো শুনলাম রক্ত লাগছে, আটটা ডেকেছিল একজন রক্ত লাগছে, সাতটা খুলে ফেলে দিই। বাবা বললো তুই কি করস, তুই বাসায় যাস না, মানে আমি মনে হচ্ছি কি আমার বাবা মার লাগে এরকম ভাবে কত নর্মাল টাইপের, তুই আমাদের দেখোস না, আমাদের দেখাশোনা করস না, তুই কই কই থাকোস, মানে এরকম একটা বুঝ দিতেছে, মানে তুই কোথায় থাকোস সারাদিন, তোর দেখা যায় না, তুই ঘরও যাস না কয়েক মাস ধরে, তুই কই কই থাকোস, তোর জন্য আমি কান্দি সারাটা রাত এরকম এরকম বলতেছে যে তোর মা তোর আমি তোর কয়েকদিন খুঁজছি তোর দেখা পাই না, তুই নাকি শহীদের লাগে এরকম এরকম লাগে চলো, হ্যাঁ তুই কোনো সময় আস না, দেখ তো আস না, তুই আমার গেরে দিয়ে যাস না, এরকম এরকম বলবো। তা আমি বললাম যে দেখো বাবা আমি তো তোমরা কি মনে করো জানি না, আমি কিন্তু এখন অন্যরকম খারাপ হয়ে গেছি, আমার দ্বারা সম্ভব নেই সব, আর জীবনই বলতে ঘরের বাইরে থাক ঘরের বাইরে এসে এখন থেকে ওই এক বেলে বারবার শুনতে ইচ্ছে করে না বাবার ভিতরে, আমার কথা আমি বেছে নিই যেটাই আমার জীবনের লাইফ, হয়তো কিছু করতে পারবো না, কিছু করতে পারবো না, এরকম সবার যেরকম করতেছি আমি একদিন এরকম ভাবে চলে যাবো, মানে এরকম ভাবতেছি যে এরকম করতে করতে আমি আবার মনে মনে ভাবতেছি যে শহীদ তো আমি কোনোভাবে খুন করতে পারতেছি না, ওরে যদি না খুন করি তাহলে এই এলাকার মানুষ কোনোভাবে শান্তি পাবো না, ওরা তো আমি খুন করতে দরকার, ওরা খুন করে ফেলুন কেমনি খুন করুন লাস্ট পর্যায়ে এক কথা দেখা যায়, ও একদিন রাত্রে আমার সারাই ও ফোনটা নিয়ে ওই সমিলে ও দিয়ে যেতেছিল, ওই শহীদ একা একাই, সেদিন ওর কাছে কোনো কিছু ছিল না, তো যাইতেছিল পরে সে নিজের থানার সামনে একদম থানা চলতে জেলখানা এক জায়গায় ডিগির ফেনি ডিগির পার হচ্ছে থানা, হ্যাঁ আর এই সাইড হচ্ছে কর্নার হচ্ছে আপনার একটা ফাইভ স্টার হোটেল আছে, ফাইভ স্টার হোটেলের সাথে একটা থানা আছে ওটাই থানা ফেনি থানা জেলখানা, ওইখানে বলে ওখানে একটা সিনেমা হল আছে, ওইখানে রাতে দুইটা বাজে পুলিশ কি করছে টুল বিষয়ে নাকি রাস্তায় শুয়েছিল, টুল বিষয়ে মানে গরম লাগছে সুদ লাগায় পুলিশই মানে চেকপোস্ট বলে যেটা, বুঝছেন তো ওর হুন্ডা নিয়ে হুন্ডা নিয়ে যেত ওইখানে দাঁড়া করে গেলো পুলিশে, দাঁড়া করে দিয়ে তো ওরা তো চিনে ফেলে যে এই তো ওই এত খারাপ, তো ওই দিন ও এমন ভাবে ধরা পড়ে যায় আর এমন এক পুলিশে ওরা ধরছে সে তো মানে বলার বাহিরে, সেও এক ডেঞ্জারাস পুলিশ, তার ধরার পরে মানে সে মিয়া খুবই মারধর করে, জানতে পারলাম যে শহীদ ভাই জেলে, এবার আমাদেরকে ধরার জন্য মানে চারিপাশ ঘিরা আছে কি করবে, এইভাবে মানে এলাকা খুব একটা গরম হয়ে গেছে যে এর সাথে কে কে চলছে, কে কে থাকি ওর সাথে, কে কে চলছে মানে কার সাথে কি করছে, মানে এখন এলাকার মানুষ একটু উপরের দিকে উঠছে, বুঝছেন যে সবাই বলে দিতেছে যে এরা এরকম এরকম পুলিশ এসে সবাই বলে
মানে সবার মুখ খোলা শুরু হয়েছে,
সবাই মুখ খোলা শুরু হয়ে গেছে, তখন আর আমরা মানে এলাকার ভিতরে শান্তি মতো থাকতে পারছি না, সবাই বলে দিতেছে শহীদ কিন্তু থানায় আছে, বুঝছেন শহীদ থানায় ওই যে শিপন নামে যে ছেলেটা বলছে ওরা ধরে ফেলছে, বুঝছেন ওরা ধরে ফেললো, ওরা ধরছে বলছে ও কিন্তু আবার ওই থানা চলে যায় কারণ ওরও একটা সাহস আছে, বুঝছেন যে বললাম যে পুলিশ পর্যন্ত ওরা ভয় পায়, ও কি করছে থানা চলে গেছে যখন শুনছে যে শহীদ ধরে ধরছে থানা যে দিন ওরও আটকায় ফেলছে, তারপর এদিকে তো আমরা এখনো ছোটা আমরা কি করবো দিশে পাইতেছি না, ওই পিস্তলটা আমার কাছে আছে শুধু, বুঝছেন শিপন যত ধরা গেছে শিপনে বাসায় ঢুকতে পারতেছি না কোনো মতো এই জিনিসগুলো বাইর করতে পারছি, আমি বলছি এগুলো আমার দরকার নাই দেখ এগুলো না হলে বা পিস্তলটা হইলে হবে, তারপর আমি কি করি পিস্তলটা আমি লগে রাখি, লগে রাখার পরে হঠাৎ করে দেখলাম যে এরকম এরকম আমার বাপ মার উপর চাপ সৃষ্টি হয়েছে, ওই যে শহীদের যে বাবা উনি বলছে এই ছেলের বাপ মা এই এরাই, আমার বাপমারে দেখাই, ঠিক আছে? তখন আমার বাপমারে একটা চাপ সৃষ্টি করে যে আপনার ছেলে কোথায় আছে বাইর করেন, হ্যাঁ আর যদি না দেন তাহলে আপনাদের সমস্যা হতে পারে, মানে এরকম একটা চাপ দিছে। তো হঠাৎ কিছুদিন পরে আমি আসলাম, আসার পর আমার বাপমারে বললাম যে এরকম এরকম কি করবা, হ্যাঁ আমি তো এরকম কাজ করছি, আমি তবু বলিনি যে বাবা তোমার কারণে আমি খুন করছি। তো আমার মা মানে আমার ফ্যামিলির কেউ কি বলিনি যে বাবা আমি এরকম এরকম করছি, তারা কখনো জানে না। তারপর আমি আমার মারে বললাম যে এরকম এরকম, আমার তো পুলিশে পাইলি যখন তখন নিয়ে মেরে ফেলবে, যেহেতু আমার নামে অনেক রেকর্ড পেয়ে গেছে, আমার তো ডাইরেক্ট মেরে ফেলবে, আমি কি করবো? আমার মা কি করলো, সেদিন আমি ছিলাম লুঙ্গি পরা, লুঙ্গি পরা ছিলাম, গায়ে একটা সেন্দুর গেঞ্জি ছিল, আমি বা আমার মা কি করলো অবস্থায় দুটো চোখের পানি ফেলে দিলাম আমার দেখে, আমার চেহারা শুরুতে এমন অবস্থা হয়ে গেছে, চেহারা ভাঙ্গা শেষ।
তখন আপনি কোথায়?
তখন আমি ওই শ্রেণীতে
পালিয়ে পালিয়ে বেড়ান?
হ্যাঁ পালিয়ে পালিয়ে থাকি, রাত্রে হলে পালিয়ে থাকি, দিন হলেও পালায় থাকি।
কিন্তু
আমার মার সাথে আমি একদিন চুরি করে দেখা করতে আসছি, যে বাসায় চলে সরাসরি আসছি, যে আমার বেশিক্ষণ কথা বলিনি, অল্প কতক্ষণ আমার বাপমার সাথে কথা বলে আবার আমি চলে গেছি। যে এখন আমার মা বলো যে তুই মুদিন আসিস, আমি মুদিন থাকবো, আমি আচ্ছা ঠিক আছে। তারপর আমি আসলাম সেদিন, আসার পর আমার মা কি করলো আমার ওই দিনই নিয়ে চলে এলো বাড়িতে, বাড়িতে নিয়ে আসার পরে প্রযুক্তি এখানে থাক তোর মামাদের কাছে, এখানে থাক কেউ জানবো না, এখানেই থাক, ঠিক আছে? তো বললো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি এখানেই থাকি। তারপর আমার মামার সাথে আমি থাকি প্রায় এক দেড় মাস থাকি এখানে। তারপর আমার মামা রাজমিস্ত্রির কাজ দিল, আমি রাজমিস্ত্রির কাজ করতেছি, আমি না এটাও ভালো লাগে না, রাজমিস্ত্রির কাজ অনেক খাটনি কাজ, এটা আমার কাছে ভালো লাগে না, আমি ওখানেও কাজ করতেছি না। তখন আমার মা বাপরা এদিকে জ্বালাই দিছিল পুলিশে, মানে এলাকার মানুষটা খুব জ্বালাতন করতেছিল, আমি জানি না যে আমার বাপ মা আমারও বলে না তোর কারণে আজকে আমরা এখানে জ্বালাতন নিচ্ছি, বা এরকম এরকম মোবাইলে কথা বলতো আমার মামার মোবাইল দিয়ে, আমার এইসব কথা কখনো বলতো না, জ্বালাতন করতেছে বা এরকম কিছু না, বাবা মা আমার বলতো না, কিন্তু আমার বাবার উপর মানে টর্চারিং হইতো যে তোমার ছেলে কই আছে বাইর করে জেমনি পারো, মানে ওইখানে এলাকার লোক যে শহীদের বাপ, শহীদের বাপ কিন্তু দেখতে পারতো না আমাদের, ওরাই আমার ছেলে নষ্ট করতেছে এরকম। ও বলতো যে এখন কেমন আছে, না আমি পুলিশ আনতেছি এখনই ধরা দেবো, ঠিক আছে? তুই কেমন আছে বল, কোথায় আছে, কোন জায়গায় রাখছিস তোর ছেলে বল, আমি বার করে আনি। আমার মা বাবা বলতেছে আমি তো জানি না, ছেলে এখানে ঘরেও আসে না, আমি জানি না, আমার কাছে দেখা সত্যি নাই, এরকম বলতেছে যে না এরকম না। তো হঠাৎ করে আমার বাপমা কি করছে, তার দুই তিন মাস পরেই যে একটা গাড়ি ভাড়া করে রাত্রি তারা চলে আসছে, এখান থেকে চলে আসছে, মাল জিনিস নিয়ে যা নিতে পারছে নিছে, না নিয়ে চলে আসছে, ফেনী ছেড়ে দিছে তাদের।
ওকে,
তিনি ছাড়ার পরে আমাদের চট্টগ্রামে চলে আসে, আসার পরে বললো যে এখানে চাকরি কর, তুই হোটেলে ঢুকে যা, মানে আমার একটা নানার হোটেল আছে, দুঃসম্পর্কে নানা হয়, বললো যে হোটেলে চাকরি কর, আমার হোটেলে হোটেলে আমি চাকরি করি, চাকরি করতে তো প্রায় বছর খানিক আমি করি ওখানে। করার পরে একদিন ওর হোটেলের একটা চার কারিগর উনি হান্ডি স্ট্যান্ড থেকে, যে পিছন যে হান্ডি স্ট্যান্ডের লোক থাকে, আমি বললাম যে একটা চা বানাও, মানে আমার ডিউটি আসছে, আমি ডিউটিতে আসছি, একটা চা খাই নি আগে, তারপর ডিউটিতে ধরবো, আমি বললাম একটা চা বানাবো। ও কি করছে, আমার টেস্টিং সল দিয়ে চা বানাই, টেস্টিং সল দিয়ে চা বানাই, তারপর আমি কিছু গরম চা ওর মুখে মেরে দিই, তুই এটা দিয়ে চা বানাই লিখে, আমি বললো মন চাই লেখা না চলে না, আমি কি মন চাই লেখা না গেলে চলে যাবে, চাটা ধরে ওর মুখে মেরে দিলাম। তো ও কি করলো, ফট করে ওইখান থেকে বাইরে আসে, আমার দোকানের সামনে আসে, আমার কলার চায় ধরে আমার থাবড়াইতে লাগলো, বুঝছেন? ও থাবড়াইতে লাগলো, আর আমি কি করলাম, আবার যে মোগলাই বা পরোটা কাটে যে ছুরি ধামা গুলা থাকে সামনে দিয়া, যে মোগলাই কাটে যে তাওয়ার সামনে থাকে, ওইখান থেকে ওইটা নিয়ে ওর ধাম করে ঘেড়েতে কোপ দিয়ে দিলাম, ঘেড়ে দিয়ে তোর কোবায় মারে, একটা কোপ দিলাম, ওই কোপটা লাগে না, হাতটা জায়গায় ফেলছে, হাতে লাগে যায় কোপটা, মানে ওই সেই কোপের নেশা আমার পাগল করে ফেলতেছে, আমি কোবাই পিয়ে, মানে মানুষ আমার খারাপ কথা করে ভালো কথা, আমি কোপটাই আমার, আমি ধাম করে ওর কোপটা দিয়ে দিই, ওটা আমার নানার এলাকায়। আমার মা বাপ তখন তো ওখানে চলে আসছে, তখন আমি কি করি যে আমি ওরা কোপ দিয়ে দিলাম, পরে বলে সবাই বলতেছে যে থানা দিয়ে দাও, পুলিশে দিয়ে দাও, আমি যে থানা পুলিশের কথা বলি তারও কোপ আমার, এখন যে পরোটা বানায় ওরাও বলছে তোরও এখন দিব, আমি কোপ, ওরা তো ওখানে থানিও না, ওরা অত দুর্বল হয়ে গেছে, ও কিছু বলতে পারে না, তো ওর বিচার হলো, সভাপতি আসলো, সভাপতি আমাদের দূষণ থেকে নানা হয় এরকমই, তারা বিচার টিচার করলো, পরে আমি 5,000 টাকার মতো জরিমানা দেয় আমার মা, বুঝলেন? দেওয়ার পরে বললো যে এখন কি করার, বাবা মাফ করে দেয় এরকম, মানে ওর সাথে আমার সাথে মিল করা দিল, কিন্তু কোপটা দিয়ে দিছি, ওর এরকম আক্ষেপ দিছে যে ও আমার দিবে। আমি বললাম যে দেখেন এখন ও আমার যে কোনো জায়গায় খুঁজতেছে মারার জন্য, তো আমার পাইতেছে না। আমার মা বললো যে তুই ওখানে এরকম এরকম মানুষে খারাপ করতি, এরকম এরকম করতি, তুই এখানেও করতেছিস, এসব তোর এখানে থাকার দরকার নেই। তখন আমার আব্বু শহরে থাকতো, চিটাং মেন শহরে, আপনার সীতাকুণ্ড ছিলেন, সীতাকুণ্ডতে আমাদের বাড়ি, কিন্তু আমার আব্বু থাকতো মেন শহরে, চলে গেছে ওখানে শহরে কাজ করবে। আমার আব্বু আর ওখানে আমার ছোট বোন থাকতো, আমার ছোট বোন সেই গার্মেন্টসের চাকরি নিয়ে নিচ্ছে। তো আমার বললো যে তুই ওখানে এরকম করতেছিস, তুই চলে আমার সাথে চিটাঙ্গায়, এখানে চাকরি পাবো না চাকরি পাবো। আমি গেলাম চিটাঙ্গায়, চিটাঙ্গায় যাওয়ার পরে আমার আব্বুর সাথে দেখলাম যে আব্বু তো কোনো কাজ করে না, রিস্কা
চালা।
আমি বললাম তুমি রিস্কা চালা, ওই বয়সে রিস্কা চালাইতেছো, তুমি এখানে রিস্কের কাজ করো না? কারণ না এখন রিস্কের কাজ করি না, আমার তো জিনিসপত্র গুলো ফেনি ফেলাই পেয়েছি, আমি আর কেনা সম্ভব না আমার
কাছে।
তো বললো যে ঠিক আছে কি করো, যে আমি আসি কি চাকরি করবো, এখন তো আমি কিছু চিনি না শহরের, চিনি শহর আমি কোনোদিন যাইও নাই এরকম। তো বললো যে আচ্ছা তুই আপাতত আমার সাথে রিস্কা চালা। আমি বললো রিস্কের দুই পেটেল মারলাম তো হয়রান হয়ে যাবো, আমি পারবো না। তারপর দু একদিন চালাইলাম, চালানোর পরে আমি পারবো না আর ভালো লাগে না, কিছু কাজ চালিয়ে তুই চাকরি দেখ। আমি এখানে আমি কাউরেই চিনি না, আমি কার কাছে চাকরি করবো, কি আমার চাকরি দিবে? তো হঠাৎ এক দোকানে বসে থাকতাম, ঝর্ণাপাড়া এলাকার নাম পাহাড়তলি, পশ্চিম ঝর্ণাপাড়া দক্ষিণ পাহাড়তলি, পাহাড়তলিতে ওখানে থাকতাম। থাকতে 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 হঠাৎ এক দোকানে মানে বসতাম, বেশিক্ষণ ঘরে ভালো লাগতো না, একাই মানুষ কি করতাম, আব্বু চলে যেত, কিন্তু একা তো আমি ঘর থেকে বাইরে মনে করেন একটা দোকানে বসে থাকতাম, যে টিভি দেখতাম ছবি দেখতাম এরকম কিছু। তারপরে ওরকম একজন ছেলের সাথে পরিচিত হয়, ওরা ওখানে জুয়া খেলে সবসময় সবকা খেলে এরকম কিছু খেলে, আমি ওদের সাথে পরিচিত হইলাম যে ভাই আমার একটা চাকরি দিবা। হ্যাঁ আমার তো ওইরকম কয়ে তুমি কি কাজ করো? আমি আমি কোনো কাজ পাই না বা চাকরি করি না, তো চাকরি দিলে করবো? আমি করুন দিলে ভালো হয়, মানে ওর সাথে একটা বন্ধুত্ব হয়ে যায়, ওর নাম বিজয়। তখন আমার বললো যে তুমি ওয়াশে চাকরি করতে পারো? আমি কি ওয়াশটা কি? তখন আমি ওয়াশ চিন্তাম না যে গার্মেন্টসের বডি ওয়াশ করে। তো বললো ওয়াশে একটা চাকরি নিতে পারি তোমার, বললো ওয়াশটা এখানে বেশি দূরে না কাছেই আছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি আমার ওয়াশে চাকরি দিবা? তো বিজয় বললো আচ্ছা ঠিক আছে। তো বিজয়ের একটা বন্ধু ছিল, ওর নাম সজিত। তো ওই সজিতও বললো যে যে এর চাকরি দিবো, হ্যাঁ এর নিয়ে তুই ঢুকাই দেবো আসে হেল্পার হিসাবে, হেল্পার হিসাবে করবে, বেতন 4,500 টাকা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কালকে সকাল থেকে জয়েন দিবে। ও বললো আচ্ছা তুমি কালকে সকালে আসো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সকালবেলা চাকরি করতেছি যায় ওর সাথে, ও ঢুকাই দিল ওখানে, বললো যে করো আমার সাথে এরকম এরকম। তো করতে করতে ও কয়েকদিন যায়, কয়েকদিন যাওয়ার পরে আমি বললাম যে ওর সাথে চাকরিতে বেতন দেখুন, তা করো কাজ শিখলে বেতন আসে। আর কিছুদিন পরে আরো 500 টাকা বাড়লো, 5,000 টাকা করে দিল আমার বেতন। আমার পুরানো যেগুলো আছে ওদের বেতন বাড়ায় না, কিন্তু আমার কাজ দেখে আমার বেতনটা বাড়ায় দিল। বুঝছেন? তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে করি। এরকম করতে করতে প্রায় 1 বছরের মতো করি আমি। একদিন হঠাৎ ওই যাওয়ার পরে এরকম মানে একটা মেয়ে আমার পছন্দ করতো, আমি মেয়ের কোনো কথাই বলতাম না, মেয়ে তখন আমি নতুন নতুন মেয়ের সাথে, মেয়ে আমার পেছে পিছিয়ে ঘুরতো, আমি কই যেতাম না যেতাম সব কিছু দেখতো, মানে ফলো করতো। ওই মেয়ে কিন্তু আবার চাকরি করে, ও চাকরি করে পেন্টে, ওর নাম হচ্ছে সালেয়া। তারপর ও আমার সবসময় ফলো করতো, আমি কি করতাম না করতাম, কই যেতাম কি করতাম সবকিছু ফলো করতো। বাসায় এলো আমাদের বাসায়, মানে অন্য একটা উসুলে দিয়ে আরেকজনের বাসায় আসতো আমাকে দেখার জন্য। এরকম করতো, আমি বললাম যে একদিন বললাম কিরে মেয়েটা আমাদের টাকায় থাকে, মানে চোখ ইশারা দেয় কিছু কথা বলতে চায়। তো আমি একদিন আমার বন্ধুকে বললাম যে সজিব যে ও আমার এরকম এরকম মানে ডিস্টার্ব করে গে, চোখ ইশারা দেয় কি, ও কি বোবা নাকি কথা বলে না? এরকম বলার পরে কয় না ওর তো চিনস, ওর নাম সালেয়া। আমি তো কি কিছু বলবেন? আমি সে মেয়েটা সরাসরি জিজ্ঞেস করে বললাম, আমার পার্টি কিছু বলবেন? যে হ্যাঁ বলবো তো কিছু, মানে এরকম বলে। বললাম কি বলবো, তোমার আমার ভালো লাগছে এরকম সেরকম? হ্যাঁ বললাম, বলি দেখো ভালো লাগছে মানে এসব আমার কাছে ভালো লাগে না এইসব, ঠিক আছে? তুমি আমার সম্পর্কে জানো না, আমি তোমার চিনি না, তুমি আমার চিনো না, কেমনে ভালো লাগলে কি হবে খালি? তবে এই কথা বলার পরে তুমি আমার ফ্যামিলি দেখছো আর তোমার ফ্যামিলি দেখছো, তুমি জানো আমার সম্পর্কে কিছু? না আমি জানি না, জানার দরকার নেই, আমি আমার এরকম বলবো জানার দরকার নেই, আমি তোমার চাই। বলো চাওয়াতে এইসব তো চাইলেই তো খালি পাওয়া যায় না সবকিছু, তুমি এখানে আমার পিছনেই ঘুরে।
বিরতির ঘন্টা বেজে গেছে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট একটা বিরতি নেব, আর যারা যাহা বলিব সত্য বলিব কনফেস করতে চান কিংবা জেবিএসবি আনসেন্সর্ড এপিসোডে আসতে চান, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমাদেরকে ফোন করুন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফোন করার পর অবশ্যই আপনি ফোন থেকে যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমরা ফিরে আসবো ছোট্ট একটা বিরতির পর।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ।
অলরাইট বাই ওয়েলকাম এন্ড মোস্ট ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রুবেলের জীবনের অপ্রিয় সত্য এবিসি রেডিও এফ এম 89.2 তে। হ্যাঁ রুবেল, আমরা যেখানটায় ছিলাম তারপর
জানে না সম্পর্কে, আমার কিছু বুঝে না। তখন আমি ওই এলাকায় প্রথম হাঁটা চলা করতে 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 মানে এক পর্যায়ে দেখি ওই এলাকাটার মতো খারাপ এলাকা দেখিও না আর, মানে নেশা জগতের ভিতরে, মানে প্রত্যেকটা জায়গায় আপনি নেশা আসছে ওই জায়গাটায়, যে ঢাবার পাট্টা বললাম প্রত্যেক জায়গায়। এমনি দিন ওপেনলি গাঁজা ব্যবসা হয়, দিন ওপেনলি ইয়াবা ব্যবসা হয়, দিন ওপেনলি মনে করেন যে আপনার মদের ব্যবসা চলে সবসময় দেখতাম এগুলা। আমি বললাম যে এখানে এরকম থাকা, সিঙ্গেল ডোয়ার থাকা আমার কাছে নিরাপদ না,
ঠিক
আছে, যেকোনো মতো আমার কাছে আক্রমণ আসতে পারে বা আমার বাবার উপর আক্রমণ আসতে পারে। তাহলে আমি কি করি, একদিন হঠাৎ করে আমি ফেনীতে চলে যাই, যে আমার পিস্তলটা আমি অমুক জায়গায় রাখছি, রাত্রে চুরি করে আমি ট্রেনে করে আমি ফেনী চলে যাই। ফেনী যাওয়ার পর আমি পিস্তলটা নেই ওই জায়গা থেকে, ওইভাবে নিয়ে চলে আসি। নিয়ে আসার পরে যে আমি এই পিস্তল আমার লগে লগে সবসময় আমি রাখি, রাখার পর আমি চাকরিও করি ইয়াও করি, কিন্তু ওই মেয়ে আমার ফলো করতে শুধু মেয়েও জানতো না এরকম কিছু। আমি মেয়েরও বললাম যে দেখো এরকম তুমি আমার সাথে কথা বললো, বন্ধু হিসেবে বলতে পারো, জাস্ট তুমি আমার সাথে রিলেশনে কোনো এরকম কোনো কথা বলো না, বন্ধু হিসেবে কোনো কথা বললে বলতে পারো, তোমার সাথে শেয়ার করতে পারো, তুমি আমার জাস্ট চাও বা এই চিরজীবনে চাইও এই জন্য না, আমি এটা হলে করতে পারবো না, তোমার সাথে কথাই বলবো না। তা আমি ওর নাম্বারটা দিলাম, আমার নাম্বারটা ও নাম্বারটা আমি নিলাম, ও কথা বলে আমার সাথে প্রতিদিন, তবু খালি ওই কথাগুলো বলতো আমার, ওর সাথে প্রেম করবো বা এরকম কোনো সম্পর্কে কথা বলতো আমার। এরকম চলতে 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 ওই এলাকার অনেকজনই আমাকে চিনে হয়ে
গেছে,
প্রায় এখানে আমি 2014 যাই, এখন তো 17 চলতেছে। তারপর আমি গেলে এখানে অনেকজন প্রায় আমাকে চিনে, আমি বললাম যে না চাকরি আর করবো না, ওয়াসের চাকরি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে তখন অটো রিক্সা এখানে বের হলো, অটো রিক্সা যেটা আমি অটো রিক্সা নিলাম একজনের কোম্পানি থেকে, আমার বাবা নিয়ে দিল যে এর কোম্পানিটা অনেক ভালো, যে এর থেকে তুই গাড়ি নিয়ে অটো রিক্সা চালা, তুই যদি বাংলা রিক্সা চালাতে পারিস। আমি ওখান থেকে নিলাম যে 350 ভাড়া দিয়ে চালাইতে হবে, তখন আমি চিকেন সর চিনতামই না, তারপর চালাইলাম, চালাই দিয়ে মানে চিনি না, যেটা ভাড়া ওইটাই দিয়ে পেশেন্টদের কিরকম বলতাম। তারপর আমি চিনতাম, তো চিনতে চিনতে একসময় চিকেন শহর অলরেডি পুরাটা আমার চিনা হয়ে গেছে, শহর কক্সবাজার হইতে মানে পুরাটা মানে আমার চিনা হয়ে গেছে, আমার কোনো আর বাকি নেই সি বিচ হইতে নেপাল হইতে সব জায়গায়। চিনতে চিনতে একবার বাদ দিলাম যে না এটাও আর করবো না, তা আবার ওই ওয়াশে ঢুকে গেলাম, জট এসে চালালে রোদে চালাইতে হয় মানে বৃষ্টিতে ভিজতে হয়, এটা আর ভাল লাগে না আমার, যে কি করবো ধুলা বালি চোখে পড়ে এই সেই গাড়িতে, মানে শরীর একটা অন্যরকম হয়ে যায়, গোসল করতে পারতাম না ঠিক মতো এরকম। তারপর আমি বললাম যে অটো রিক্সা চালাবো না, এটা দিয়ে দিলাম। তারপর ওয়াশে ওইটাতেই আবার চাকরি নিলাম, তো ওয়াশের মালিক বললো তুমি চাকরি ছেড়ে চলে গেছো তো এরকম তুমি আবার আসছো কেন, উনি দেখেন চাকরি করবো আগে তো আপনার কাছেই করছে, আপনার কাছেই করবো অন্য কোথাও আর করবো না। তো উনি আমার আবার নিল, একটা মেয়ে ওইখানে তার পিছনে একটা গার্মেন্টস আছে, ওই মালিকের গার্মেন্টসে চাকরি করতে একটা মেয়ে, নাম হচ্ছে জোহরা, দুপুরে সবাই নামে চিনে বাস, ও এখানে স্থানীয় ঝর্ণাপাড়ার স্থানীয় মেয়ে, মানে স্থানীয় বলতে ওর ফ্যামিলিটা অনেক বড়, ওর ফ্যামিলিটা সুন্দর কিন্তু ওদের গোষ্ঠীটা অনেক বড় এরকম। তারপর আমি ওই মেয়েকে দেখলাম একদিন, ফলো করলাম যে এই মেয়েটা কে, মানে অনেক সুন্দর, মেয়েটার গেট আপটা অন্যরকম সবকিছু, মনে হচ্ছে একদম ফ্যামিলি উচ্চ ফ্যামিলির মেয়ে এরকম কিছু, মানে উচ্চ ফ্যামিলি আমার ওরকম দরকার ছিল না, আমি যাতে মেয়েটা যাতে ভালো হয়। তখন আমি মানে এরকম খুন খারাপের কোনো ইয়ে আমি দেখি না, আমার কাছে নাই, বা আমি মানুষের যে পেশাটা ছিল আমার ওরকম কোনো পেশা আমার কাছে নাই দেখতেছি না, আসলে আমার ওরকম মানে কোনো সেন্সিটিভ নাই যে আমি কি কাজ করছি বা কি এখন করতেছি, ওরকম কোনো ইয়াই নাই আমার কাছে, আমি মানুষ কোন করছি এরকম মনে হয় না আমার কাছে। তখন আমি বললাম যে আমি তো মনে হয় ভালোই জিতেছি এরকম কিছু আমার নিজের কাছে লাগতেছে, আমার বাবা বলতেছে এখন তুই চাকরি করস এই করস সেই করস, আমি কোথাও তোর কাছে কিরকম লাগতেছে, কিন্তু আমার কাছে ভালোই লাগে এইসব, কারণ টাকা কামাইতেছিলাম এখানে, আর তখন তো মনে করেন যে মানে কোপ ছাড়া আমি কিছু বুঝতাম না, কর্তা বলতো বলতো না বলতো। তারপর আমি এই মেয়েকে একদিন ফলো করি, যে মেয়েটা কি করে কি করে কোথায় থাকে কোথায় ওর বাসা কোন জায়গায় থাকে, এখন আমি যে এলাকা থাকি ওই এলাকায় ওর বাসা, মানে আমার বাবা যে এলাকা থাকে চট্টগ্রাম বলছি ঝর্ণাপাড়া। তখন আমি মেয়ের পিছিয়ে পিছিয়ে একদিন যাই, যাওয়ার পর দেখলাম যে ওই গার্মেন্টসের চাকরি, তো ওই গার্মেন্টস আমি চিনি, ওই গার্মেন্টস থেকে আমরা ওয়াশের বডি আনি। তারপর আমি কিছু বলিনি, আমি চলে আসি, চলে আসার পর একদিন সকালবেলা আমি আর আমার বন্ধু সেই সজীব যে আমার চাকরি দিছিল, তার মনে করেন যে 2-3 মাস পরেই আমি বললাম যে তোমার আমার পছন্দ হয়েছে এরকম এরকম, তুমি কি, তো বললো যে দেখেন আপনি তো আমার খালতো বোনের সাথে আপনি কথা বলেন, এটা তো আমি জানি। আমি তো তখন চাকরি খেয়ে গেলাম যে তোমার খালতো বোন কি আবার, মানে ওই যে মেয়েটা আমার ডিস্টার্ব করছে,
ওই মেয়েটা যে ওর আপন ছিল এরকম আমি জানতাম না, যে তুমি তো আমার খালতো বোনের সাথে কথা বলো। বল তোমার খালতো বোন কি আমার, মানে আমি তো সেই, তুমি তো আমার খালতো বোনের সাথে প্রেম করো, তুমি আবার আমার দিকে তাকাইতেছো কেন, এরকম টাইপের একটা কথা বলে। আমি বললাম কি তোমার খালতো বোন কি, তোর নাম কি? ও বলতো তোমার নাম তো সালেয়া। তাই নাকি? আমি তো বিশেষ, আমি তো বললাম দেখো ও তো আমাদের বন্ধুত্ব হিসেবে কথা বলে, আমি এরকম হিসেবে কথা বলি না, তো এরকম কথা বলে ও চলে যায়। ওর সাথে আমি প্রায় ছয় মাস প্রেম করি। ছয় মাস প্রেম করার সাথে আমি, ও যে কাজ জানতো প্রিন্টের একটা কাজ জানতো, গিন্ডির ডিজাইন, গিন্ডির ডিজাইন, তো ওইখানে আমি চাকরি নেই, আবার যে ওয়াসে চাকরি ছেড়ে দিয়েছে ওইখানে চাকরি নেই, ওর সাথেই এরকম যে ও যদি এই কাজ করে আমি ওর সাথে কাজ করে একসাথেই থাকবো, দুজনে একসাথে চাকরি করবো, একসাথেই যাবো যাবো আসবো বাসায়, এই ছিল ইয়া। তারপর আমি ওই কাজটা শিখি, শিখতে শিখতে আমি হেল্পার থেকে অপারেটর হয়ে যাই। তারপর ওর সাথে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে আমি আমার বাপ মারে জানাইলাম যে মা বাবা এরকম এরকম সমস্যা, ছয় মাস পর আমি জানাই দিলাম যে আমি তো ও এরকম এরকম বলতেছে বা ওর বিয়ে দেখতে আসতেছে, লোকজন আসতেছে, ওর বিয়ের কথাবার্তা চলতেছে যেরকম টাইপের। তো বললো আচ্ছা ঠিক আছে দেখা যাক কি করা যায়। হ্যাঁ আমি তো তো আমার মা বাবা মানে আমার মা রাজি ছিল না, আমার মা একটু নারাজ ছিল, তো আমার বোনও রাজি ছিল না, আমার বাপটা মানে আমার মতে মানে আমি যেটা বলতাম ওইটাই করতো। তারপর দেখা যাচ্ছে
আমার, আমি বুঝতে পেরেছি যে মেয়েটাকে আপনি বিয়ে করলেন তাই কি? ওকে, আজ থেকে কত বছর আগে?
আজ থেকে মনে করেন তিন বছর হচ্ছে, মানে
মানে বিবাহিত জীবন তিন বছর।
হ্যাঁ হ্যাঁ তিন বছর।
যাই হোক, আমি এইসব বিষয়ে নাই বা গেলাম, আমি শুধু একটা বিষয় আপনাকে বলি যে আজকে যে আপনি এখানে সে কনফেস করলেন, লাখ লাখ মানুষকে আপনার কথা জানালেন, কেন জানালেন?
যেতে আমার মতো এরকম ভুল কেউ না করতে পারে।
ভুল কি কি আপনার
জীবনে? ভুল বলতে আমি যে এই যে সাহস দেখায় মানুষ খুন করছি এরকম,
যদি আপনার জীবনে ছোটবেলাতে ওই ঘটনাগুলো না ঘটতো, যদি আপনার সামনে আপনার বাবাকে না মারা হতো, যদি আপনি লেখাপড়া ঠিক মতো করতেন, তাহলে কি আপনার আজকের এই দিনটা হতো?
না, কখনো হতো না।
সেই ভুলটাও যেন আমরা না করি প্রিয় শ্রোতা, সেই ভুলটাও যেন আমরা না করি। কোনো শিশুর সামনে তার যে আইডল, তার যে স্বপ্ন, তার যে বটবৃক্ষ ছায়া, সেই ছায়াটুকুকে যেন আমরা কেড়ে না নিই, অপমান যাতে না করি। কারণ অবশ্যই খেয়াল রাখবেন, বাবা কিংবা মার যে অপমান সেটা তার শিশু অন্তরে অনেকখানি গেঁথে যায়, এবং শিশু অন্তরে যদি গেঁথে যায় তাহলে সেটা কখনোই বের করানো সম্ভব হয় না। আমরা এবার মুখোমুখি হচ্ছি আমাদের ডক্টর তাজুল ইসলাম, যিনি অনুষ্ঠানের শুরু থেকে আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, কি বলার আছে আপনার আজকের এই ঘটনা শুনে?
আমাদের আসলে কিছু রোগেদের কাহিনী, তার অপরাধ হওয়ার পিছনের কাহিনীগুলি অনেকটাই আমি আগে যেরকম উল্লেখ করেছিলাম, শৈশবের অভিজ্ঞতা বড় হয়ে তার পথে নির্দেশ। অপরাধ হওয়ার পিছনে অনেক কারণের ভিতরে দারিদ্রতার ভিতরে মানুষ হওয়া, প্রতিকূল সামাজিক পরিবেশের ভিতরে মানুষ হওয়া, অত্যাচারের ভিতরে মানুষ হওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। রোবেনের ক্ষেত্রে দেখা গেছে তার বাবা রোবেনের কারণে, রোবেনের সঙ্গে একজনের যাত্রা করেছে তার কারণে এই ওই লোক তার বাবাকে মেরেছে, আবার অন্য এক সময় তার বাবাকে আরেকজন মেরেছে। ছোটকালে সে দেখেছে যে তার বাবাকে তার সামনে তারির জন্য বিপুলভাবে ব্যাপকভাবে মারের মনে তীব্র প্রতিক্রিয়া হয়। আমরা জানি যে ছোটকালে যারা অত্যাচারের বেশি বড় হয়ে গেছে দেখে তারা নির্যাতনের ভিতরে চাকরির ভিতরে আছে, তাদের ভিতরে মনের প্রতি মানুষের প্রতি ঘৃণা ক্ষোভ তৈরি হয়ে আছে, এবং যখন তারা বড় হয় সুখ পায়, তখন তারা যখন হাতে ক্ষমতা পায় তখন তারা নিজেরা আরো বেশি অত্যাচার চাইতে হয়। তার বাবাকে মাঠে দেখেছে আমাদের হয় যে নিজেই অত্যাচার করেছে, সেটা গেলে অনেক অত্যাচার আমরা কিন্তু মানুষের কাছে দেখি, বাপমা মারে অথবা অন্যরা মারে অথবা কত কিছু মনে করে তাদের মানুষ মার, তাও কিন্তু বড় হয়ে নির্দেশে দেখা পাওয়া নির্দেশে এরকম হয়। তাই কোনো মানুষকে, সব মানুষকে যদি আমরা সব মানুষের টাকা সুযোগ দিই, সব মানুষকে যদি হিংসাচারি এবং নিপীড়নের লেগে থাকতে থাকে, তাহলে কিন্তু অনেক বেশি পরিশ্রম হবে এবং দুজনের কিন্তু লোকেরা আমরা আশা করি আমাদের সমাজ সব ধরনের
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, শেষ হয়ে গেল আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব আরো একটি এপিসোড, এবং সামনে আরো একটি দুর্ধর্ষ এপিসোড নিয়ে আপনাদের মুখোমুখি হব। সবসময় বলি, আজও বলছি, আবারও বলবো, বারবার বলবো, একজনের ভুল, একজনের অপরাধ এবং তার পরিণতি আমাদের কি শিক্ষা দিক, যাতে করে তার মতো ভুল এবং অপরাধ আমরা আমাদের জীবনে না করি। অনেক ভালো থাকুন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, সেই শুভকামনায় আজকের মতো আবারও শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
Exclusively on FusionBD.com.